Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বৃষ্টি স্নাত এরকম একটি সুন্দর রাতে ঠান্ডা একটি আবহাওয়া বিরাজ করছে জ্যৈষ্ঠ মাসে, এবং যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। পুরো অনুষ্ঠান জুড়ে নিশ্চয়ই থাকবেন। আজকে একটি অসম্ভব সুন্দর জীবনের গল্প, ঠিক সুন্দর মানে অবাক করবে এই অর্থে বলবো, কিন্তু জীবনের গল্পটা সুন্দর কিনা সেটা শোনার আগে মন্তব্য করাটা খুব কঠিন। এরকম একজন রয়েছে আমার সঙ্গে, প্রথমেই চলুন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই, নামটা একটু জিজ্ঞেস করি। আপনার নাম?
আমার নাম সবুজ।
সবুজ, কোথায় থাকেন আপনি?
আমি এখন থাকি নারায়ণগঞ্জ
জেলা, হচ্ছে নারায়ণগঞ্জে। ওখানে বড় হয়েছেন?
না, ওখানে মানে
আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম জেলা হলো যশোর।
যশোরে, ঠিক আছে, শুরু করুন একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
আমি যখন বড় হলাম, মানে ছোটবেলায় যখন আমি বোঝার মতন হলাম, জানতে পারলাম যে আমি কোথায় থাকি, কার কাছে থাকি, তখন আমি দেখলাম আমার মার কাছেও থাকি না, বাবার কাছেও থাকি না, থাকি আছে আমার নানা আর নানির কাছে। যখন আমার নানির কাছে শুনলো আমার মা কোথায় থাকে, আমার বাবা কোথায় থাকে, তখন বললো যে তোর মা তো অন্য জায়গায় বিয়ে করছে আর তোর বাবা নাই। নাই কেন? বাবা ছাড়া আমি কিভাবে আসলাম? বাবা নাই কেন? ঠিক আছে, তুই বড় হ, আস্তে আস্তে জানতে পারবি। তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে মা কোথায়। পরে একদিন মার কাছে আসলাম, এসে দেখি মাকে অনেক মারধর করতেছে। কেন মারধর করতেছে? মানে মাকে বলছে যে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আই, টাকা নিয়ে আমাকে দিয়ে আমি ব্যবসা করবো। আমি জিজ্ঞেস করলাম মা এটাকে, বললো ওটা তোর বাবা। আমি কেমন বাবা? আমি তো দেখি নাই কোনোদিন, আগে পরে কখনো দেখি নাই। কই এটা তোর বাবা? কেমন বাবা? আমি কই এটা কি আমার নিজের বাবা নাকি? কই না, নিজের বাবা না। আমি নিজের বাবাকে? কই নিজের বাবা তুই যখন বড় হবি তখন তুই জানতে পারবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আগে বড় হই তখন তো জানতে পারবো, এখন তো আমি জানি না, ঠিক আছে বড় হই। পরে আমি বলছি মা তোমাকে মারছে কেন? কই আমাকে বলছে যে টাকা আনিয়ে দিতে। আমি কোথার থেকে টাকা আনিয়ে দেবো? আমার মা বাবাও তো টাকা দেবে না, কারণ আমি মা বাবার কথা না শুনে আমি আবার বিয়ে করেছি। ঠিক আছে, আমার মা বাবা যেখানে বিয়ে দিছিল সেখান থেকে ছেড়ে আমি চলে আসছি, আর এখন আমি এখানে বিয়ে করছি, এখানে তো আমার আর এখন আর আমার মা বাবা টাকা দেবে না। আমি বলতেছি ঠিক আছে টাকা তো দেবে না, টাকা কোথার থেকে দেওয়া যায়, বোঝাই বললে হবে না? না, এখনই টাকা লাগবে। আমি বলতেছি তো টাকা লাগলি ঠিক আছে, চলো আমরা নানুর বাড়ি যাই, যে বলি নানাকে বলি যদি টাকা দেয়। তখন বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আগে খাওয়া দাওয়া কর পরে চল যাই। তখন আমি খাওয়া দাওয়া করে মার সঙ্গে যাইতেছি, আসি আমি বলতেছি মা তুমি আর যেও না, আমার না ভালো লাগে না একা একা, আমি মানে কিছু একটা করতে চাই, পড়াশোনা করতে চাই, কারণ আমি অনেক বড় হয়ে যাচ্ছি, আমি যদি এখন পড়াশোনা না করি তো কখন করব। তখন বলতেছে ঠিক আছে তোকে তো পড়াশোনা করাবো, আমি এবার আসবো যখন তখন তোকে স্কুলে ভর্তি করে দেবো। আমি কই আচ্ছা ঠিক আছে তুমি আসো। তখন মা আর আসে না। কেন আসে না? আমি একদিনকে হাঁটতে হাঁটতে গেলাম, বেশি দূরে না, মাকে যেয়ে বলতেছি মা তুমি তো আর গেলে না? তো বলতেছে দেখো আমি তো যেতে চাইছিলাম তো যাওয়া হয় নাই। তখন আর কি ও লোকটার সঙ্গে আমার দেখা হয়,
মানে যাকে বিয়ে করেছে আপনার মা?
হ্যাঁ, তখন ও লোকটার সঙ্গে দেখা হয়। আমি প্রথমে ভালো মন্দ জিজ্ঞেস করি বাবা তুমি কেমন আছো, আমি কখনো দেখি না, আমার নিজের বাবাকেও দেখি নাই আর উনাকেও দেখি নাই। পরে বললে দেখলাম খুবই ভালো, মোটামুটি মানে আমার প্রতি কোনো একটা পরপর ভাব সেটা আর কি নাই, মানে উনি উনার মতো করে বলতেছে আপন মনে করে। ঠিক আছে, পরে বাজারে নিয়ে গেল, জামা প্যান জুতা সবই কিনে দিল। তখন আমি খুশি, নতুন একটা জামা নতুন একটা প্যান্ট, খুবই একটা আনন্দ করার পরে তারপরে আমি চলে আসলাম, মা সহকারে আসলাম, মাও আসলো আমি আসলাম। আসার পরে মা বলতেছে কি আমি আর তো ওই জায়গায় যাবো না, ও বাসা ভাড়া দিতে চায় না আমার। পরে রাগারাগি করে বাড়ি গেল, পরে থাকলো। পরে আমার ওই বাবাটা আসলো, সৎ বাবা, যখন আসলো তখন মিষ্টি কিনে আনছে, আম আনছে, তারপরে অনেক কিছু আছে, বলতেছে কি ওখানে তো আর যাবো না, তাই এদিকে থাকবো, এদিকে থাকি ব্যবসা করবো। থাকলো এদিকে, এদিকে একটা নার্সারি ছিল, নার্সারির ভিতরে একটা ছোট্ট বাড়ি করছিল, যে নার্সারির মালিক ছিল উনি আর কি বলছিল তোমরা এখানে থাকো। পরে এখানে থাকলো, ওখানে আমাকেও রাখলো। তারপরে ওখানে গেলাম, গেলে পরে স্কুলে আর ভর্তি হলো না, ওখানে উনি স্কুলই নাই, তারপরে আমি ওখানে থাকলাম, থাকার পরে প্রতিদিন আমাকে বাজারে নিয়ে যায়, কারণ ব্যবসা করে এলো কলা ফল মানে আম এসবের অনেক কিছু, মানে সিজনে যে সেই ফল আসে সেই সব ফলের, আমাকে আর কি ওখানে বসায় রাখতো। আমি বসে থাকতাম থাকতে থাকতে এক সময় ওখানে বসতে বসতে আমার ভালো লাগতো না স্কুলে যাওয়ার কথা শুনতে, বাজারের লোকজন খুবই ভালো লাগতো, ঘোরাঘুরি করতাম এটা সেটা খাইতাম, ঠিক আছে আমাকে টাকা দিত অনেক, প্রতিদিন 20-25 টাকা করে দিত, আমি ওটা খাইতাম। তারপরে ওখান থেকে আমি চলে আসলাম, আমার একটা বাসায় আর কি বললো যে তুমি, আমি তো তোমাকে আর চালাতে পারছি না, তুমি এ বাসায় থাকো। আমি বলছি বাসায় থাকবো, ঠিক আছে থাকলাম। ওই জায়গায় আর কি গরু ছাগল ওদের আর কি খড় খুঁটা কাটিয়ে দিতাম, খাওয়াতাম গরু ছাগলকে, ওই বাসায় থাকতাম, খাওয়া দাওয়া করতাম। একদিন আমি ওখান থেকে চুরি করে পালাই আসি, আমি ফল কাটতে যেয়ে আমার হাতটা কেটে গেছে, কিন্তু আমাকে কোনো ওষুধ কিনে দেয়নি, না দেওয়ার কারণে আমি চলে আসি ওখান থেকে, নানার বাড়িতে একবার চলে আসি। আসার পরে বলতেছে যে তুই কোথা থেকে আসলি, তো নানুকে আমি বললাম আমাকে এরকম একটা বাসায় নিয়ে রাখছিল, ওখানে আর কি অনেক কাজ করাই, খড় খুঁটা কাটাই, অনেক কিছু করাই। তখন আমি বলতেছি, আমার নানু বলতেছে কি যে তুমি একটা কাজ করো, তুমি আর যেও না, ঠিক আছে। আমি কই আচ্ছা ঠিক আছে আমি আর যাবো না, আমি এখানে থাকবো আর পড়াশোনা করবো। আচ্ছা ঠিক আছে তোমাকে কালকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেবো।
কি বলছি এটা নানু?
হ্যাঁ মানে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছে, সেখানে আর কি ভর্তি করে দেবে। আমি বলতেছি ঠিক আছে চলেন। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে গেলাম, যাওয়ার পরে ভর্তি করে দিল। আমি কিন্তু কখনো মানে বই কি জিনিস কখনো খুলে দেখি নাই, তখন তো আমি তো কিছুই বুঝি না, আমি খালি বইগুলি নিয়ে যাই আর নিয়ে আসি। আমাদের যে আপা ছিল উনি কিছু বলতো না, স্যারেও কিছু বলতো না, যখন না বলতো আমি তো বলতাম এভাবে মানে পড়াশোনা আস্তে আস্তে হয়, কতদিন আমি পড়তে পারবো সেটা তো আমি জানি না।
আচ্ছা
2 মাস মতো যাওয়ার পরে কিছু বুঝি না, আমাকে যখন আর কি সরে আর পুরো পৃষ্ঠাটা পড়তে বলে তখন আমি পারি না, কারণ আমি তো ক্লাস 1-এর বই পড়ি নাই, পারবো কিভাবে 2-তে। তারপরে মাদ্রাসাটা একদিন বৃষ্টিতে আর ঝড় হয়েছে, মাদ্রাসা উড়ে গেছে,
মাদ্রাসা উড়ে চলে গেছে,
বাতাসে আর কি ভেঙে ফিরে গেছে, তখন ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে ওর পরে আর আমার কোথাও মানে ভর্তি করে দেয় নাই, না দিয়েতে আমি আমি আর কোথাও যাইতে মন চাই না, 2টা স্কুল আছে পাশাপাশি, কিন্তু ওই জায়গায় যাইতে আমার কেমন জানি লজ্জা লাগে। কেন লজ্জা লাগে, সবাই আর কি যেই দেখে আমাকে সে আর কি মানে পাশাপাশি আসে, আমার মুখের দিকে তাকায় থাকে, আমাকে দেখে মানে অবহেলা আর কি করে, যেটাই যাই সেটাই মানে আর কি সেই মানে বাচ্চারাও দেখে আমাকে অবহেলা করে আর কি, মানে আমি কিছু বুঝি না, ওরা দেখলে দেখা যাচ্ছে আমাকে খেলতে নেয় না, কিছু ঘুরতে নেয় না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় না। পরে আমি আমি কারোর সঙ্গে কোনো আমার কোনো বন্ধুই নাই ছোটবেলার, কারোর সঙ্গে ঘুরতেই পারি না, কেউ নিতেই চায় না,
কেউ আপনাকে নিতে চায় না,
না যদি কেউ আমার সঙ্গে ঘুরে তার মা বাবা বলে যে তুমি ওর সঙ্গে ঘুরো না, আর ওদের বাড়ি কারোর বাড়ি গেলে আমাকে নিষেধ করে যে তুমি আমাদের বাড়ি এসো না। আমি
আপনাকে কোনো বাড়িতে যেতেও নিষেধ করে?
হ্যাঁ নিষেধ করে, যে ওর বাচ্চারা আমার সঙ্গে ঘুরলে তো দেখা যাচ্ছে আমার আমি যেটা বলবো সেটা শুনতে পারে, মানে আমার সাথে চলতে দিব না আর কি, খেলা খেলার সাথে হতে দিবে না।
এটা কি শুধুমাত্র ওই স্কুলে যারা থাকতো তাদের মধ্যে শুধু আপনার সঙ্গেই হতো, অন্য কারোর সাথে হতো না?
শুধু আমার সঙ্গে।
এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্পটি অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত হৃদয় স্পর্শী। যে ছেলেটি আজকে এখানে সাহস করে এসে নিজের জীবনের গল্পটা বলতে এসছে, ওর মতো হয়তো অনেকেই এই সোসাইটিতে আছেন যারা ওর অবস্থান থেকে নিজের মুখ খুলে কথা বলতে পারে না, কিন্তু ও আসলে কিছুটা অসুস্থ এবং গত রাতে ওর প্রচন্ড জ্বর ছিল। তারপরও আমাদের এই যে স্টুডিওটা এই মুহূর্তে প্রায় 15 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে বসেও কাঁপতে কাঁপতে বলার চেষ্টা করছে শুধু নিজের মনটাকে একটু হালকা করার জন্য। এবং যারা রাজ্যে আমাদের সঙ্গে আছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। অন্তত একটি গল্প আপনার জীবনটাকে নাড়িয়ে দিতে পারে, আপনার জীবনে চিন্তা ভাবনাকে পাল্টে দিতে পারে, শুধু এতটুকুই বলতে পারি। বলুন মিসেস জনা, তারপর?
তারপরে আমি যখন ওদের সঙ্গে ঘোরাঘুরি চেষ্টা করি তখন তো আমাকে যেতে দেয় না, তো না দেওয়ার পরের থেকে আমি চিন্তা করি যাক আমি আর স্কুলে যাবো না, আমি অন্য কিছু করবো, বাড়ি থাকবো, কিছু না করলেও বাড়িতে থাকবো।
ক্লাস 2-তে পড়েন যখন আপনি?
ক্লাস 2-তে তো আমি মানে কি ভর্তি হয়েছি, কিন্তু
তখন কোন ক্লাসে যখন আপনি চিন্তা ভাবনা করলেন?
আমি কোন ক্লাসে না, আমি শুধুমাত্র 2 মাস স্কুলে গেছি।
2 মাস স্কুলে যাওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করছেন?
যে আমি আর কোন কোন স্কুলে যাবো, আমার ওই স্কুলে যেতে ভালো লাগে না, কারণ ওখানে সবাই আমাকে অবহেলা করে, আর অবহেলা করার কারণে আমার মন চায় না যাইতে, না যাওয়ার কারণে আমি ওখানে আর গেলাম না। তখন আমি আছে ওখান থেকে না যাওয়ার সিদ্ধান্ত করলাম। করার পরে যাই, বাচ্চারা আমাদের এলাকায় অনেক বাচ্চারা আছে, তারা সবাই স্কুলে যায়, সাইকেল চালায়, অনেক কিছু করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। আমার খুব শখ ছিল ক্রিকেট খেলা ওদের সঙ্গে, কিন্তু আমাকে নেয় না। যদি আমাকে নিতে চাই তাহলে দেখা যাচ্ছে কি, আমাকে একটা কথা বলতো ওরা, যে তুই ইউ বাসটা, ঠিক আছে? আমি বলতাম এটার মানে কি তুমি জানি না। সে সময় আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, রাত্রে আমার ঘুমও আসতো না, মানে এটা বলে গেল আমাকে, আর এটা বলে আমাকে খেলতে নেয় না। কারণটা কি আমার জানতে হবে তো, যদি কারো কাছে জিজ্ঞেস করতে যাই তখন একটা লজ্জা লাগে, যে কার কাছে জিজ্ঞেস করবো, মানে কথা বলতে আর কি ভয় ভয় লাগে, যে জিজ্ঞেস করলে কিছু বলে নাকি, এটার মানেটা যদি বড় কিছু হয়ে যায় তাহলে তো হয়তো আমাকে মারতেও পারে। আমি চিন্তা করলাম ঠিক আছে আমি কাউকে এটা বলবো না। পরে আমি যখন খেলামেলা তো আর কারোর সঙ্গে হয় না, তো একটা ছেলে আমার সঙ্গে আর কি মানে ঘোরাঘুরি করে, ঠিক আছে? তখন আমি ওর সঙ্গে আর কি একটু ঘুরে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, কোনো খেলার সাথেই পায় না ওইটি আইসে। তখন ওর মা বাবা ওকে আর কি অনেক বকাবকি করতো, তো বকাবকি করলে ওর কি চুরি করে,
নাম কি ছিল,
ওর নাম ছিল সুমন,
সুমন
ও আর কি চুরি করে আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, পুকুরে আমি আরো প্রতিদিন গোসল করতাম।
আচ্ছা,
গোসল করাতে ও আর কি মানে ও অনেক মজা করতো, আমি অনেক মজা করতাম, কলা গাছ আছে ওটা নিয়ে আর কি ভেসে বেড়াতাম দুইজন। পরে ও সময় আর কি ওর দাদি আছে, ওর দাদি আমাদেরকে দেখে ফেলে, দেখে ফেললে পরে ও বলে কি, দেখ আমাকে আজকে দেখছে তোর সঙ্গে, যদি আমাকে মারে তাহলে তো তোর সঙ্গে আর ঘোরা হবে না। আমি ঠিক আছে যদি তুই আমার সঙ্গে না ঘুরিস সমস্যা নাই, আমি তো কারোর সঙ্গে ঘুরতে পছন্দ করি না, মানে আমি কি বলবো ওকে, যদি আমি বলি আমার খুব ভালো লাগে তোর সঙ্গে ঘুরতে, যদি পরে না ঘুরে আমি ওকে মানে আর কি আগ্রহ দিয়ে রাখতেছি যে আমার তো কারোর সঙ্গে ঘুরতে পছন্দ হয় না, তুই না ঘুরলে তুই ঘুরবি না, আমার কোনো সমস্যা নেই, আমি কারোর সঙ্গেই ঘুরি না, এটা আমি আর কি মন থেকে বলি নাই এমনি বলছি। পরে ওর কি যাই চলে যায় বাস, রাত্রে চলে যায়, যাওয়ার পরে আর ঘোরাই হয় না। আমি তখন কি করব, কার সঙ্গে কি করব, তখন আমাদের একদিন বৃষ্টিতে আমার নানুদের ঘরটা ছিল অনেক ছোট, যখন আমি আর কি বোঝার মতো হয়েছি তখনই বানাইছিল, ছোট হয়ে গেছিল, মানে প্রথম যে ঘরটা ছিল সেটার জমিটা বিক্রি করে দিছিল, বিক্রি করে দিয়ে কি জানি করছিল আমার নানারা সেটা আমার জানা নেই, ওটা আমি বলতে পারি না। পরে একটা ছোট ঘর আর কি কবরস্থান আছে, আর কি জমিটা অনেক বড় ছিল, বিক্রি করতে করতে ছোট হয়ে গেছে।
আচ্ছা,
বর্তমানে এখন ওই সময় আর কি 10% জমি ছিল, সেখানে 5% ভিতরে কবরস্থান ছিল।
আচ্ছা আচ্ছা,
মানে ওনার নিজেদের ফ্যামিলিতে যে লোকজন গুলি মারা গেছে পূর্বে তাদেরকে আর কি কবর দেওয়া হয়েছে মানে সেখানে আর কি, সেখানে একটা ছোট ঘর করে ওখানে থাকা হতো, আমার নানু থাকতো আর তিনজন থাকতো, আমার নানা আর আমার নানি, ছোট ঘর করে ওখানে থাকতে থাকতে ওই ঘরটা ওখানে 2-3 বছর আছে, ঘরের চাউলটা মানে আর কি বাতাসে উড়াই নিয়ে গেছে
চাল,
কারণ ওটা সেই পুকুরের পুকুরটা অনেক বড় ছিল, ফাঁকা জায়গা, বাতাসটা বেশি লাগে।
ওকে,
তখন ওই চাউলটা উড়াই নিয়ে যাওয়ার পরে একটা মিস্ত্রি ডাকলো, ডাকি ওটা আর কি করতেছে, তো ওদের সঙ্গে আমি আর কি আমার এবার ছোটবেলায় একটা অভ্যেস ছিল যে কোনো জিনিস নিয়ে আর কি ভাবনা চিন্তা করো, যেটা দেখতাম সেটা আমি বানানোর চেষ্টা করতাম, যে আমি এটা মনে বানাতে পারবো সেটা আমি এখনো চেষ্টা করি আর তখনও করতাম। তো মিস্ত্রি যখন আসলো ওনাদের কাছে হাতুর করাত অনেক কিছু দেখলাম, দেখে ওরা যেভাবে যা করতেছে সেম ভাবে আমি অন্য কিছু চেষ্টা করতেছি ওটা দিয়ে, মানে ওদের যন্ত্রপাতি দিয়ে। পরে ওই মিস্ত্রিটা একা একা কাজ করতেছে আর ওনার সঙ্গে আমি বাস, তারপরে এই অনেক কিছু এগিয়ে মেগে দিচ্ছি, উনি আর কি সহযোগিতা করতেছে ওনাকে। করার পরে উনি কিছুদিন পরে উনি আর কি আমাকে বলছে, তোমার সঙ্গে কাজ করবি? হ্যাঁ, আমি তো আমার কাজ করার ইচ্ছা আছে। তারপরে কয়েকটি না, তুই অনেক ছোট, তোর নিলে সমস্যা হইতে পারে। আমি আমার মাঝে মাঝে মন চাই এটা খাবো ওটা খাবো, কিন্তু টাকা তো দেয় না। আমার মামারও কখনো টাকা দেয় নাই, মামার বাড়ির থেকে উনি কখনো একটা জামাও পায় নাই। আর এই যে সময় ছোট ছিলাম তখন আর কি মানুষের সিরা জামা সিরা প্যান্ট এগুলি আমি পরতাম। আর কি দিয়ে যেত, আমাকে দিয়ে যেত, বাড়ি এনে দিয়ে যেত, এটা তুমি করবা। তখন ওটা একদিকটা সিরা থাকতো, মানে বিরক্ত লাগতো, এত সিরা জামা মানুষের মানুষ দেয়, মানে ইনাকে কে দিছিল এটা, না আমাকে দিচ্ছে কেন, নিশ্চয় ওনাকে মনে হয় কেউ দিছিল, তো ওনাকে কি সিরা দিছিল এটা ভাবতাম আমি। এবার পরে ওটা আমি আর কি সুই দিয়ে সেলাই করে পরতাম, অনেক মানে সিরা যেত, তারপরে ওটা পরা লাগতো, কারণ আমার তো আর ওটা ছাড়া আর কোনো উপায় নাই। না থাকাতে আমি যখন আমি আসলে ওনার সঙ্গে আমি বললাম, ভাই যে আমাকে কাজে না আনেন তাহলে আমার প্রতিদিন 2 টাকা করে দেবেন, তোমাকে 2 টাকা কেন দেব। উনি আর কি আমাকে অনেক ভালোবাসতো, ওনাদের বাসায় গেলে উনি আমাকে ভাত খাওয়াতে বলতো, ওনার বউকে বলতো কি যে ওনাকে ভাত দাও, কারণ আমি খাইছি কি না খাইছি সেটা তো আর উনি জানে না, এজন্য আমাকে গেলেই ভাত দিত, আমিও খাইতাম, কারণ সেই সময় আমার একটু বেশি খাওয়ার চাহিদাও ছিল। খাওয়ার পরে আমি বলতেছি কি আমার কাজ নিয়ে চলেন, আমি আপনার সঙ্গে কাজ করবো। ঠিক আছে কালকে তুমি গুসাই 8টার আগে আসবা। 8টার আগে আসবো? আচ্ছা ঠিক আছে 8টার আগেই আসবো আমি। পরে 8টার সময় উঠতে আমার খুব কষ্ট হয়, 9টা না বাজলে আমার ঘুমই ভাঙে না। তারপরে আমি কষ্ট মষ্ট করে সারা রাত জায়গায় রয়েছি, ঘুমাই নাই, ঘুমালে তো আর 8টা বাজে উঠতে পারবো না। এবার তখন আমি 8টা বাজে ওনার সঙ্গে গেছি, যাওয়ার পরে উনি আর কি সাইকেলে করে আমাকে নিয়ে গেছে, 4 কিলো মতো রাস্তা হবে ওখানে নিয়ে গেছে, যে উনি আবার আর একজনের মানে দোকানে কাজ করে, সে দোকানে শুধু রেডিমেড খাট তারপরে চেয়ার টেবিল এগুলো বানানো হয়। ওখানে গেছি, গেছি পরে প্রথম দিন জীবনে কাজ করতে এসি, খালি ঘুরেছি, কাজ তো করি নাই মানে খালি এটা ওটা নিয়ে খালি খোঁচাখুচি করেছি, ও লোকটা আমাকে কিছু বলে নাই। পরে ওনার মালিক যখন আসছে তখন আমাকে 10 টাকা দিছে যাওয়াতে, 10 টাকা দিলে আমি অনেক খুশি হয়েছি, যে 10 টাকা দিছে আমাকে কি জন্য দিল, আমি তো কাজ করি নাই, আমি এমনি আসলাম। তাহলে ঠিক আছে 10 টাকা দিছে, আমি পরে যাই জিজ্ঞেস করেছি, আচ্ছা আমাকে আপনি 10 টাকা দিলেন কেন, আমি তো আপনার কাছে টাকা চাইনি কিংবা আমি তো আপনার কাছে টাকা পাই না, এটা তোমাকে দিছি তুমি এটা খাও, 10 টাকা দিছে। পরে আমি ওটা 2 টাকা খাইয়ে আমার নানুর কাছে আনিয়ে দিছি 10 টাকা, 8 টাকা ফেরত দিছি। পরে নানু ওটা দিয়ে কি করছে না করছে এটা আমি আর জানি না, নেওয়ার পরে ওটা জিজ্ঞেস করি নাই। না জিজ্ঞেস করাতে উনি আর কি বলছে যে প্রতিদিন আমার সামনে যাইবা, ঠিক আছে তুমি কাছে ঠিক আছে প্রতিদিন যাব। তেমনি আমি প্রথম 2-1 দিন কষ্ট করে
সম্পর্কে কি যেন হচ্ছে
যার সঙ্গে
কাজ করছেন
উনি দুঃসম্পর্কে মানে আমি পাশাপাশি আর কি একটা খালা আছে, সেই খালা তো খালার ছেলে, আপন খালা না
মানে একই গ্রামে থাকতেন আপনারা,
একই গ্রামে মানে নানুর বাড়িতে আর কি পাশাপাশি তো মার বোনেরা থাকে, স্বাস্থ্য বোন
বুঝতে পারছি
অনেক কিছু থাকে।
ওকে
উনি ওনার আমার যে খালাটা ছিল উনি আমাকে অনেক আদর করে, কারণ আমাকে যদি কেউ কিছু বলে উনি আর কি প্রতিবাদ করে অনেকদিন ধরে, এখনো করে বড় হওয়ার পরে থেকে করে। ওনাকে আমার খুব ভালো লাগে কারণ আমি ওনার সঙ্গে সবসময় কথা বলি ফোনের মাধ্যমে। তারপরে ওনার সঙ্গে আমি 2 দিন কষ্ট করে গেলাম, সকালে তো উঠতে পারি না ঘুম থেকে, রাত্রে ঘুমালে তো আর উঠতে পারি না। যাওয়ার পরে পরের থেকে উনি আমাকে ডাকি নিয়ে যেত সকালে, ওনার গুছাইয়ে ভাত মাত খেয়ে তারপরে আমাকে ডাকতো পাশাপাশি, তো যাওয়ার একটু আগে ডাকতো, ওখান থেকে আমি ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করে ওনার সঙ্গে যাইতাম, উনি আমাকে দুপুরে ভাত খাওয়াতো। ভাত খাওয়ানোর পরে ওনার যে ভাত নিয়ে যেত সেটাই আমি খাইতাম দুজনে ভাগ করে দুপুর বেলায়।
আচ্ছা
তারপরে কাজ করতেছি,
ওই ছোট বয়সে আপনি কাজে লেগে গেলেন তখন আমার পয়সা রোজগারের জন্য?
তখন আমার বয়স, আমার তখন দাঁতও পড়েনি।
দাঁতও পড়েনি?
না দাঁতও পড়েনি,
মানে দুধের দাঁতও পড়েনি এরকম বয়সে?
এরকম বয়সে মানে আমি শুধুমাত্র কথাটা বলতে পারি, মানে স্পষ্ট বলতে পারি না, যাই হোক মোটামুটি বলতে পারি যে কে কি হয় কার কি, কে আমার কি হয় সেটা আর কি বুঝি, কার বাড়ি কোথায় এগুলো বুঝি। ঠিক আছে,
ওকে বলেন। তারপর
তারপরে দুই তিন দিন যাওয়ার পরে উনি হঠাৎ করে একদিন বলছে একটা কাজ করো, আমাদের তো 2-3 সপ্তাহ ছুটি, কাজ নাই, তো তুমি বাড়িতে থাকো, যখন কাজ হয় তোমাদেরকে তোমাকে আমি ডেকে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হবে না 2-3 সপ্তাহ পরে। তখন ওই তিন দিন পরে আমাকে আর 20 টাকা দিছে। প্রথম দিন 10 টাকা দিছে আর 2 দিনে 20 টাকা দিছে। এগুলো আমি খাই না, এগুলো আমার নানুর কাছে দিছি। দেওয়ার পরে নানুর কাছে টাকা চাইলাম, ওটা ওটা দিয়ে আমি
খরচ হয়ে গেছে,
খরচ হয়ে গেছে, ওটা দিয়ে আমি তরকারি কিনে আনছি।
আচ্ছা
তেমনিতে তো ভালো হয়েছে, তরকারি কিনে আনছে, তখন কি করি আমার তো কিছু খাওয়ার দরকার। স্পিকারের যে চুম্বক গুলো আছে না ওটা আমি খুলে, মানে ওটা একটা আমি পাইছিলাম যখন আমি মিস্ত্রি কাজ করতে গেছিলাম, তখনই চুম্বকটা খুলে ওখানে একটা সুতো বানলাম, সুতো বেঁধে বাজারে আর কি সাইকেল গ্যারেজের রিক্সা গ্যারেজের দোকান আছে, দোকানের সামনে, দোকান বন্ধ ছিল, দোকানের সামনে ওই ওটা ফেলে টানতেছি চুম্বকটা।
আচ্ছা
টানার পরে দেখি ওখানে আর কি ব্রেক জাতীয় লোহা জাতীয় আর কি কুসা কাসা যা আছে সব ওটার লাগে উঠতেছে, তো ওইগুলো আর কি প্রায় 250 গ্রাম মতন পাইছি। তারপরে ওই যাক এটা নিয়ে যখন আমাদের ওদিকে গ্রামে আইসক্রিম আলা আছে, ওই ভাঙ্গাচুরের লোহা লক্কর নিয়ে আর কি আইসক্রিম দেয়। আমি কই ঠিক আছে যে সময় আসবো সে সময় আমি আইসক্রিম খাবো। আসার পথে দেখি কি একটা দোকান, সেখানে খালি ভাঙ্গাচুরের লোহা।
আচ্ছা
আমি বলতেছি ব্যাপারটা কি, এখানে কোনো ভালো জিনিস নেই, সব পুরান জিনিস। আমি ওখানে ওনাকে বলছি কি ভাই আমার এগুলো নেবেন, উনি বলতেছে এগুলো কি, তুমি বলছি যে গোড়াগাড়ি আর কি লোয়া, কই দাও দিছি। পরে আমাকে 3 টাকা দিছে।
আচ্ছা
3 টাকা দিছে পরে আমি তো কই খুবই তো ভালো মিষ্টি খাইতে মনে চাইলেই আমি
এগুলো কুড়িয়ে নিয়ে এসে
এগুলো নিয়ে ইনাকে দেব, আমাকে মিষ্টি খাওয়ার টাকা হয়ে যাবে, তখন আর আমার কাউকে সে চাওয়া লাগবে না টাকা। তো উনি বলতেছে উনি টাকা দিয়ে বলতেছে যাও বাড়িতে চলে যাবো, কোনো গাড়ি ঘোড়া রাস্তাঘাটে তুমি এখানে থেকো না বাড়ি যাও। উনি আর কি আমাকে চেনে কিন্তু আমি ওনাকে চিনি না, কারণ ওনাকে আমি দেখি নাই। উনি মানে আমাদের পাশেই বাড়ি কিন্তু আমি ওনাকে কখনো দেখি নাই, উনি এখানে থাকেই না। পরে আমি চলে আসলাম, প্রতিদিন সকালে যাই, এরকম 1 সপ্তাহ মতো গেলাম। যাওয়ার পরে সকালে আর দুপুরে, দুপুরে দোকান বন্ধ থাকে তখন গেলে তো আমাকে কেউ দেখে না, আর সকালবেলায় গেলেও কেউ দেখে না, তখনও দোকান বন্ধ থাকে। তখন দেখলে যদি কেউ কিছু বলে, যদি কেউ মারে, তাহলে তো আমাকে আর কেউ বাঁচাতে আসবে না, কারণ আমার নানুরও বয়স অনেক, আমার নানান এই দুজনের বয়সই বেশি আর কি। নানার আর কি মাজাই সমস্যা ছিল, উনি আর কি সুজায় হাঁটতে পারতো না, আর নানি ভালো ছিল আর কি, মা আমাদের সঙ্গে থাকতো না, কিভাবে চালাতো কি করতো সেটা আমি জানতাম না, কোনো ধারণাও হতো না আমাদের আমার নানাদের। তখন আমি দোকান বন্ধ থাকার অবস্থায় আসতাম, আসার পরে ওইগুলি করতাম 1 সপ্তাহ তো করলাম। করার পরে ওখান থেকে আমার ডাক দিল যে মিস্ত্রি আমাকে নিয়ে গেছিল, কাঠ মিস্ত্রি, উনি ডাক দিয়ে নিয়ে যায় বললো চলো তুমি কালকের থেকে কিন্তু আমার সঙ্গে কাজে যাবো। আমি কই কালকের থেকে যাবো? আমি আবার একটু আনন্দ পেলাম, প্রতিদিন 10 টাকা দেয়, ঠিক আছে কালকের থেকে যাবো। অনেক ডাকলো সকালবেলায়, আবার অন্যদিন যেমন ডাকতো, ডাকার পরে আমি ওনার সঙ্গে গেলাম। যাওয়াতে উনি সারাদিন, ওদিন আমার অনেক কষ্ট হয়েছে, মানে ওই যে কাঠগুলি সমান করে না ওটা টানতে আমার এত কষ্ট হয়েছে, আমি সোজাই দাঁড়াতে পারতেছি না, মানে এত টানাইছে। আর এই 3 দিনে আমার কিছু করে নাই, খালি আমি আমি যা মন চাইছে আমি তাই করেছি ওখানে। যে সন্ধ্যার সময় হলে আমার টাকা দিছে, 9টার সময় যাই আর 5টার সময় আসতাম। আর ওই দিন শুধু ওইগুলি টানাইছে, ওই টানতে অনেক শক্তি লাগে কিন্তু আমার গায়ে কোনো শক্তি নেই, আমি কি খাই না খাই আমার শক্তি নেই কোনো। পরে আমি টানছি কষ্ট করে, কষ্ট করে টানার পরে আর কি ওদিনকে সাইকেলে পরে ঘুমাই গেছি।
আচ্ছা,
কষ্টতে হঠাৎ করে রাস্তায় পড়ে গেছি। ওই তুই কিভাবে পড়লি? তুই ভাই আমি না ধরে বসছিলাম, তো আমি আর বলি নাই যে আমি ঘুমাই গেছিলাম, না ধরে বসছিলাম, বসে পিছন দিকে তাকাইছি আর পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে শোন, বেশি ব্যথা পাই না, হালকা ব্যথা পাইছি এবং ব্যথা আমার খুব কম লাগে। তারপরে বাড়িতে আসলাম, আসার পরে এইভাবে 1 বছর কাজ করলাম। আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে, অভ্যাস যখন হচ্ছে তখন আমি আর কি টানতে আমার কষ্ট হচ্ছে না।
মানে কি টানতে কষ্ট হচ্ছে না?
যে কাজ গুলো সমান করে না, ওইগুলো টানতে কষ্ট হচ্ছে না, ওগুলো টানা লাগে।
মিস্ত্রি
শুধু ধরে রাখে আর হেল্পার টানি নিয়ে
টেনে নিয়ে যায়,
এটা কষ্ট হয়।
এবং এটা টানতে আপনার তখন আর কষ্ট হচ্ছে না?
1 বছর হওয়ার পরে
কয় টাকা পেতেন আপনি প্রতিদিন এই কাজটা করে?
10 টাকা করে
এই সারাদিন টেনে 10 টাকা পেতেন। ফিরবো এখান থেকেই, ছোট্ট একটা বিরতি নেই, মাত্র 4 মিনিটের বিরতি। সবুজের জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়ায়, সবসময় একটা কথা বলি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সেই কথাটি হয়তো আরো একবার হলো 8920 তে প্রমাণ হবে। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এবং যে কথাটি আজকে বলতে চাই এই মুহূর্তে, যে আজকের এই এপিসোডটি খুবই সেন্সিটিভ একটি এপিসোড, বিশেষ করে ছেলেটির জন্য। তারপরও ওর পরামর্শ এবং পারমিশন মোতাবেক আমরা একটি ভিডিও আপলোড করেছি আমাদের পেজে, আপনারা চাইলে ওকে দেখতে পারেন। আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম, তারপর
কোন আমার আর কষ্ট হচ্ছে না, তখন উনি আর কি মানে আমি বলতেছি আমার পাশে একটা ভাই বলছে কি, আচ্ছা তুই যে সারাদিন কাজ করিস তোকে কয় টাকা দেয়? আমি বলতেছি দেয় 10 টাকা করে দেয়, ওটা আমি খাই, না খাইলে তো আমার নানার কাছে দিই, মাঝে মাঝে বাজার করে আর কি ওটা। ভালোই আছে, ওই 1 বছর প্রতিদিন 10 টাকা করে দিত, আমি ওটা বাড়িয়ে এনে দিতাম, নানার কাছে দিতাম, আমি আর কি বাজার করতো। ঠিক আছে, সে সময় তরকারির দাম অনেক কম ছিল, 10 টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতো কিনাতে, আর গ্রাম অঞ্চল তো মানে সুবিধা হতো কিনতে, ভালোটা কিনতো না খারাপটা কিনতো সেটা আমি বুঝতাম না, কিন্তু কিনে আনতো এটাই জানতাম। তারপরে উনি বলতেছে 10 টাকা দিলে কি হয়, আমি বলতেছি সেটা তো আমি বুঝি না। তো বলতেছে তুই আমার সঙ্গে কাজ করবি? ওই তাহলে তোমার যদি ওই ভাই যদি ধরে মারে, তাহলে মারবে না, তুই আমার সঙ্গে কাজ করবি, তাহলে আমি 15 টাকা করে দেবো, 5 টাকা বেশি দেব। আমি কই আচ্ছা ঠিক আছে, আমি যদি কাজ করি তাহলে বলবো না। পরে আমি সাইকেলে আসার সময় যে ভাই আমাকে নিয়ে গেছিল ওনাকে আমি বলছি এরকম, ওই ভাই আমাকে এই কথা বলছে, কি করবো আমি, কি এখান থেকে কাজ ছেড়ে দেবো? তো উনি বলতেছে না তুমি ছেড়ো না কাজ, আমি তোমাকে 15 টাকা করে নিয়ে দেবো। তা 15 টাকা প্রথম যেদিন দেবে সেদিন তো আমার একটা খুশি লাগবে,
অন্যরকম ভাবে এক্সাইটেড,
যে আমাকে 5 টাকা বাড়িয়ে দিয়েছে।
আচ্ছা,
সেদিন আমি আর কি একটা 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনছি, কিনে আর কি আমার এই যে ছোটবেলায় যে বন্ধুটা আসিল ওই আর আমি বসে বসে খাইয়ে করছি কি, যে আমাকে আজকে 5 টাকা বাড়াই দিয়েছে, 15 টাকা দিয়েছে। তোকে 15 টাকা দেয় আমার সারাদিনে কেউ 2-3 টাকা দেয়, দিলে দেয় না দিলে না, আমার আব্বুর কাছে চাইলে দেয়, যেদিন থাকে সেদিন দেয়, সে যেদিন না থাকে সেদিন আর দেয় না। তুই তো প্রতিদিন 15 টাকা পাস, তুই তো মানে যা মন চাই সেটা তুই কিনে খেতে পারবি। আমি তুই দেখ আমি এসব বেশি কিছু খাই না, আমি বাড়িতে এনে দেই ওটা দিয়ে আর কি বাজার করে মাঝে মাঝে, আর কি করে সেটা আমি জানি না, তবে আমি বাড়িতে এনেই দেখ। তো 1 বছর পরে দেখি কি দাঁত নড়ে, সামনে 2টা নড়ে, এক নিচের 1টা নড়ে প্রথম, কি ব্যাপার দাঁত নড়ে যায় কেন, কি আর কি খাওয়া দাওয়া করতে পারবো না? তখন আর দাঁত নড়লে একজনকে বললাম দাঁতটা নড়ে যাচ্ছে আমাকে একটু ওষুধ কিনে দেবে, তো উনি বলতেছে দাঁত নড়ে যা সেটা তো ভালো, তোমার ভালো মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না, দাঁত না থাকলে মানুষ কি দিয়ে খায়? বলতেছে দাঁত নড়ে যাচ্ছে তো একটা করে পড়বে একটা করে উঠবে, অনেক ব্যথা হয়েছে ওটা, মানে কি নড়াতে অনেক ব্যথা হয়েছে। আমি আবার আরেকজন আমাকে এসে বলতেছে, আমি ওনাকে বলছি তো উনি বলতেছে তোর তো সব দাঁত একসঙ্গে পড়ে যাবে।
এক একজন এক এক কথা বলছে। প্রিয় শ্রোতা, একটা বিষয় নোট করবেন এখানে, যে একটা সময়ে একটা শিশু যখন পরিবারে বড় হয় তখন এই জাতীয় ঘটনার ক্ষেত্রে দাঁত পড়ে যাওয়া বা নতুন নতুন কিউসিটি কোনো বিষয় নিয়ে বাবা মা তাকে যেভাবে প্রত্যেকটা জিনিসের সমাধান দেওয়ার চেষ্টা করেন, এই শিশুটির বেলায় কিন্তু এরকম ঘটছে না, এবং 8-10টা মানুষের মতো ওর শৈশবটা একরকম নয়। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাটস ওয়াই আমরা পুরো গল্পটাই খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। বলেন তারপর।
তারপরে উনি বলতেছে তো তো সব দাঁত একসঙ্গে পড়ে যাবে, তাই নাকি? তাহলে তো মানে আমার খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। আমি খুব আর কি রাত্রে আর কি কাঁদতেছি, কাউকে বলি নাই, আমার নানুকে বলি নাই যে আমার কে দাঁত তো পড়ে যাচ্ছে, আমি তো খাইতে পারবো না পরে। আমি রাত্রে শুয়ে শুয়ে কাঁদতেছি, সকালে আমি দাঁতটা ধরে আর কি নাড়ানাড়ি ধরে টানাটানি করতেছি, তা বেরোচ্ছে না। তারপর এমন সময় একটা এত জোরে টান দিছি, পিলাস্টে ধরে একটা টান দিছি, দিলে দাঁত উঠে গেছে। উঠে গেলি তো এত রক্ত পড়তেছে। এবারে যে মিস্ত্রি আমার সঙ্গে আসিল উনি বলতেছে কি হয়েছে তোর, রক্ত পরে কেন? তুমি খুশি দাঁত নড়ে গেছিল, ওটা আমি টান দিয়ে উঠে ফেলেছি, তো একটু চেপে দাও তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে। আমি আর কি একটু চেপে দিলাম, পরে রক্ত বন্ধ হয়ে গেল। তখন আস্তে আস্তে আমার দাঁত সামনেটা উঠে গেল, ওঠার পরে আমি খুব খুশি। মানুষ যেটা বলছে সেটা মিথ্যে কথা বলছে। একদিন দোকানের সামনে দাঁড়াইছি, আমার খুব খাইতে মন চাইতেছে, টাকা তো নাই, আর এমনি তো চাইলে তো কিছু বলতে পারি, আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, মানে কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে, কেন ভয় লাগে সেটা আমি বলতে পারি না, তবে কথা বলতে গেলেই ভয় লাগে। আমাদের এলাকার ভিতরে নানুর বাড়ি, ওখানে আর কি একটা লোক ছিল, খুব বিনোদন আর কি, সবার সঙ্গে আর কি মজা করতো, উনি আর কি দোকানে বসে রয়েছে। টাকাতে উনি বলতেছে যে কি অবস্থা তোমার? আমি কই ভালো অবস্থা, দাঁড়াই রয়েছি, ওই কিছু খাইবা? আমি কই না কিছু খাবো না, আমি এই মাত্র খাইলাম তো, এখন আর ইচ্ছা নাই। কই না কিছু খাব, মানে জোর করতেছে আমি তো খাবো, আমি আর কি সরাসরি আর কি বলি নাই। উনি আর কি একটা বিস্কুট কিনে নিল 2 টাকা দাম, যে 2 টাকার বিস্কুটের ব্যাগেটে 16টা বিস্কুট থাকে, তো ওটা আমি আর কি ধুয়ে দিছি পকেটের ভিতরে, ছোট ছোট বিস্কুট বেশি বড় না। তো ওটা ধোয়ার পরে উনি বলতেছে যে তুমি কি করো? আমি একটা কাজ করি, মিস্ত্রি কাজ করি, কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি কাজ করো তো ভালো, তুমি তো মিস্ত্রি হয়ে যাবো একসময়। বলতেছে তুমি আর একটা কাজ করতে পারো, তোমার এখনই বড় হওয়া লাগবে না, ছোট থাকা লাগবে না, তোমার অনেক টাকা হবে। কি কাজ? তুমি আমার সঙ্গে প্রতিদিন যাইবা, যাই আমি যেগুলো তোমার কাছে দেব ওইগুলো তুমি নিয়ে আসবা। কি আনতে হবে? ওই ধরো 2টা ছুরি কিংবা একটা লোহার একটা বাক্সর মতো ওজনের জিনিস। ওটা কি হয়? ওটা কি হয় তুমি ওটা বুঝবো না? তুমি আর কি মানে খেলনা একটা জিনিস দেখছিলাম খুব সুন্দর, পিস্তল সেটার নাম, ওরকম কিছু আর কি বুঝাইলো আমার, যে ওগুলো তুমি নিয়ে আসবো আমার সঙ্গে, যে তোমাকে আমি টাকা দেবো। আমি কী দেখো আমি অত দূরে যেতে পারবো না, অত দূরে গেলে সমস্যা আছে, কারণ আমার নানু যদি আমাকে না দেখে খুব রাগারাগি করে পরে আসলে, আমি যেতে পারবো না। না তুমি আমার সঙ্গে যাইবা, যাই ওগুলো নিয়ে আসবা, তুমি এলাকার ডন হবা। আমি কই এলাকার ডন হবো মানে কি বুঝি না তো, কই সবাই তোমার কথাই শুনবে, তোমার কথা শুনবে, সবাই শুনবে, বড় ছোট বড় সবাই কি আমার কথা শুনবো? আমি তো ছোট মানুষ, আমার কথা কি জন্য শুনবো? কই তোমার কাছে আমি যেটা দেবো সেটা দেখলে সবাই তোমার কথাই শুনবো। আমি কই ঠিক আছে আমি ওইটাই নেব। আমি ওনাকে বলছি যে আর কিছুদিন থাক, তখন আমি ওটা নেব, নিয়ে সবাই আমার কথা শুনবে, আমি সেরকম কিছু করবো, আমি সবার উপরে থাকবো। উনি আর কি আমার এরকম কিছু বোঝাইছে। তখন আমি হচ্ছে এই ওনার সঙ্গে আর কথা বলি না, ওনাকে আমার ভালো লাগে না, উনি দেখলে আমাকে ওই কথা বলে মানুষের সামনে, আমার কেমন জানি লজ্জা লাগে। তো এভাবে চলতেছে, চলতে চলতে এক সময় আমার মা আর আমার ওই যে মা পরে বিয়ে করছে উনি নিয়ে আমার নানুর বাড়িতে আসছে, আসি আর যাচ্ছে না। আমি মাকে বলছি মা তোমরা যাবা না? কই না আমরা এখানে থাকবো। তুই ঠিক আছে এই জায়গায় থাকো, আমার তো ভালো হবে না, তখন আমি একটা মাটির একটা ব্যাংক কিনেছি
আচ্ছা
5 টাকা দিয়ে, না এরকম কিছু 5-6 টাকা দিয়ে একটা মেলা হয়েছে গন্ডি, ওটার ভিতরে আমার 50টা টাকা রয়েছে, ওই 50টাকা আমি রাখিয়ে দিছি। গেলি ওই যে মারা আছে মোটর সাইকেলে করে, গ্রাম অঞ্চলে সবসময় গাড়ি থাকে না, মাঝে মাঝে মোটর সাইকেলে আসা লাগে রাত্রে দিনে এরকম টাইম অনেক, মানে যেসব যেসব টাইমে গাড়ি থাকে না, দূরে অনেক দূরে যায় তো, 18-19 কিলো যায়, ওটা যাবে আরো 1/2 ঘন্টা পরে আসবে, এরকম সিস্টেম। তো মাঝে মাঝে মোটর সাইকেলে আসা লাগে, তখন 20 টাকা দিয়ে লাগে, ভাড়া বেশি নেয়। তো নেওয়ার পরে আর কি মারা আসছেন, যে মোটর সাইকেলে আসছে উনি আর কি মাকেও চেনে, ও লোকটাকেও চেনে।
আচ্ছা
চিনার পরে উনি বলছে 50 টাকা ভাড়া, ওনাদের কাছে কোনো টাকাই নাই, ওনারা আর কি গাড়িতে আসছে।
আচ্ছা
তা আসার পরে ওনার হাতে একটা সুন্দর একটা ঘড়ি ছিল, ওটা দাম ছিল 300 টাকা। 300 টাকা দাম থাকাতে উনি মোটর সাইকেল আলা ওটা রেখে দিছিল, যে টাকা ভাড়া দিয়ে তারপরে এটা নিয়ে যাবো। রাখার পরে উনি ওই 50 টাকা আমার ব্যাংকের থেকে নিয়ে নিছে, মা নিয়ে ওনাকে দিছে, উনি আর কি ঘড়িটা আনছে। এমনি কিছুদিন পরে ব্যাংক ওটা আর কি খুলতাছি যে কিছু খাওয়া লাগবে, পরে দেখি না ওটা তোর ভিতরে টাকা নাই, কেন নাই? তখন জিজ্ঞেস করতেছি যে ওই কি মা ওটার ভিতরে 50 টাকা ছিল নিছে, কয় না ওটা তো আমি নিই নাই, দেখো কোথায় আছে, করে মানে পুরা মিশা কথা বলছে। পরে বলছে যে হ্যাঁ আমি নিছিলাম, অনেক দিন পরে বলছে, তো ওটা তো আর দেয় না, আমি প্রতিদিন চাই, না দিলে আর তো কিছু করার নেই, আমি তো জোর করি না কারোর সঙ্গে, যেটা বলে না সেটা আমি নাই মনে করি না, কোন সময় হ্যাঁ বলি।
চিন্তা করে দেখুন, একটা শিশু যার বাবা মা বলতে কাছে কেউ থাকে না, একেবারে অনাদরে অবহেলায় বড় হচ্ছে, মানুষের পরনের ছেঁড়া পোশাক, এবং তারপরে যার কোনো ফ্যান্টাসি নাই ছোটবেলাতে, সে কষ্ট করে সারাদিন পরিশ্রম করে 2 পয়সা রোজগার করে, সেটা অন্য কেউ নিয়ে নেয়, এবং খুব কষ্ট করে তার মাটির ব্যাংকে 50 টাকা জমানো টাকা, সেটা হয়তো বড়দের জন্য কিংবা ওর মায়ের কাছে কিংবা ওর যারা পরিবারের যারা অন্য সদস্য আছে তাদের কাছে কোনো টাকাই না, কিন্তু ওই 50 টাকায় ওই ছোট্ট একটা শিশুর, ইভেন আমাদের সবারই ছোটবেলায় অনেকগুলো স্বপ্ন জমা থাকে এরকম বড় বড় টাকায়, মানে এটা তো আমাদের কাছে অনেক বড় টাকা, বিশেষ করে শৈশবে অনেকগুলো স্বপ্ন জমা থাকে, তখন 50টা টাকা যখন হাত ছাড়া হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো স্বপ্নের মৃত্যু ঘটে। মানে এগুলো নিজের জায়গাটা থেকে যদি মেলানোর চেষ্টা করি তাহলে আজকের গল্পের ভেতরে যেতে পারবো, কিন্তু যে জায়গাটিতে আমি নক করতে চাই আজকের গল্পে সেটা এখনো অনেক দূরে, আশা করছি আমার সাথেই থাকবেন। বলুন তারপর।
তারপরে ওটা তো দিল না, আমি পরে আমার আর কি ওই ভাইটাকে বলতেছি, ভাই আপনি তোমাকে গাজা নিয়ে গেছিলেন একটা আর কি, আর 5 টাকা বাড়াই দেন। উনি আমাকে বাদ দিয়ে দেয় 3 বছর হওয়ার পরে, কয় তো বিনে বলো তাকে দেয় 10 টাকা, না তাকে 25 টাকা দেয়, আমাকে 20 টাকা দেয় না। আমি 3 বছর ধরে কাজ করি, ওনার থেকে আমি কাজ ভালো করতে পারি, আর ওনাকে নতুন মানুষ হিসেবে 25 টাকা দেয় আর আমাকে 20 টাকা দিতে চায় না, আমি কি করবো? আমি তো কোনো খুঁজেই কিছু করতেই পারতেছি না, আর আমি কোনো কিছু চিনিও না, আমি জানিও না, জানাতে আমার একটা সমস্যা হয়ে যায়, আমি কারোকে কিছু বলতে পারি না, না বলার এই জন্য আর কি আমি বাড়ি বসে রয়েছি অনেকদিন বসে থাকাতে আমার কাছে কোনো টাকাই নাই, আর আমাদের এলাকায় তেমন কোনো দোকানও নাই, পাশাপাশি বাড়ির পাশাপাশি অনেক দোকান থাকে খাওয়ার জন্য, এরকম কোনো দোকান নাই, দোকানগুলি তখন দূরে দূরে, আর দুই একটা দোকান ছিল সারাদিনই বন্ধ থাকতো, ডাকলে আসতো না রাখলে আসতো না, ওখানে যদি বাকি চাই তাহলে তো জীবনেও দিব না, কারণ ওনাকে বাড়ির থেকে ডেকে এনে বাকি দিব এটা তো সম্ভব না। তো তারপরে আমি তো আর খাইতে পারি না, খাওয়াতে আমার খুব খারাপ লাগে, কারণ আমার মা বাপ কেউই তো আমাকে খাইতে দেয় না। একদিন কে যেন বলতেছে, এই তো বড় ভাই, কে বড় ভাই? এটা আমার বড় ভাই কে রে, তুই নাকি চিনি না, দূরের থেকে দেখাইতেছে ওই দোকানে যে বসে রয়েছে উনি আসছে তোর বড় ভাই।
আচ্ছা কে দেখাচ্ছে এটা?
এটা আমাদের এলাকার মানে একটা আমার থেকে একটু বড়, উনি আর কি তোর ভালো বুঝে, মানে ওনার বয়স আর কি 15-16 বছর, ওই আমাকে দেখাচ্ছে এটা তোর বড় ভাই। ওনার সঙ্গে আমি আর কি এনে অনেক যাইতাম, ও আমাকে ডাইকে লেগে যেত কাজ করা তো আমার দিয়ে, আমিও করে দিতাম, ডাইকে নিয়ে এসে ঘুরতাম, কাজ করতে করলে করলে আমি করে দিতাম। তো ওই কি দেখাচ্ছে যে ওই যে দোকানে বসে রয়েছে ও তোর বড় ভাই, আমি কই তাই নাকি, কই ডাকবে তো, মানে ওইটি আমাকে বলছে তুই ডাকবে, তা আমি ডাক দিছি পরে বড় ভাই, বড় ভাই আপনি আর কি একটা কথা বলতাম, উনি আর কি আমার দিকে তাকাইয়ে মানে আমাকে এমন একটা গালি দিছে সেটা আমার শুনে খুব খারাপ লেগেছে। তারপরে ওনার সামনের থেকে আমি একটা দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে ওই যে আমার মনের ভিতরে একটা ভয় জমে গেছে, ওনার সামনে আর আমি যাই না। ওনাকে আমি পরে ভাবতেছি, ওনাকে আমি বড় ভাই বললাম। আচ্ছা অন্য অনেক মানুষকে তো আমি ভাই বলিছি, কাকা বলিছি, চাষা বলিছি, তারা তো আমাকে এরকম খারাপ ব্যবহার করে নাই কখনো। উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো কেন, এর কারণটা কি সেটা তো আমি জানি না। না জানাতে এবার পরে ও লোকটা, মানে যে লোকটার সঙ্গে আমি কাজ করতাম, ও লোকটা আর কি বাজারে, আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, সেখানে আর কি একটা দোকান দিছে। দোকান দেওয়ার পরে আমাকে নিছে এটা কাজে, কই তুমি আমার সঙ্গে কাজ করো, আমি দোকান দিছি, তুমি আমার দোকানে কাজ করো।
আচ্ছা,
এখন নিজের দোকান, আগে তো কিছু বলতো না, কাজ করলে কম করলেও কিছু বলতো না, বেশি করলেও কিছু বলতো না, এখন নিজের দোকানে বেশি কাজ করায়। শীতকালে হাতুড় দিয়ে আমি এমন একটা বাড়ি মারিছি আমার নিজের হাতে, বাড়ি মারাতে আমার হাতটা ফাটে গেছে, ফাটে রক্ত বেরোচ্ছে, মানে কাঠের ভিতরে ফুটো করা লাগে, ফুটো করে কাঠ ঢুকিয়ে দিলি, মানে ব্রেক মেরে দিলি, ওটা আটকে থাকে, বেরোয় না। শীতের সময় ওটা আমাকে করতে দিছে, ওটা আমি আগে অনেকবার করছি, তখন আর কি বাড়ি মারি নাই, কিন্তু আমাকে সারাদিন বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এত স্লো কাজ করো কেন, তুমি কি কখনো মিস্ত্রি হবে না। এটা শুনছি আমার মানে আস্তে আস্তে মনের ভিতরে আর রাগ জমে, এই রাগেতে আমি তাড়াতাড়ি করতে যাই, হাতে একটা বাড়ি মারিছি, এবার হাত পেটে রক্ত বেরিয়ে গেছে, হাতুর দিয়ে বাড়ি দিছি। পরে উনি বলতেছে একটা কাজ করো, ওখানে তারফিন আছে, তারফিন দাও, মানে রঙের তারফিন, ওটা দিলে আর কি ব্যথাটা কমে যায়। প্রথম দিলে আর কি জলে, তারপরে ব্যথা কমে যায়। তারপিন দিলাম, দেখি এত জ্বলতেছে আমি সহ্য করতে পারছি না, আমি পুরো কান্দি দিছি, আমি কখনো কান্দি নাই, ওই দিন আমি প্রথম কান্দিছি, ব্যথা পাইছি খুব, আর তারপিন দেওয়ার পরে খুবই চলতেছে। তারপরে ওখান থেকে আমি তারপিন দিয়ে আমি খুশি, ভাই আমার আজকে ছুটি দিয়ে দেন, আজকে বাড়ি যান, আমার খুব খারাপ লাগতেছে। ঠিক আছে আমি ছুটি দিলাম, কিন্তু টাকা কিন্তু দেবো না, আমাকে টাকা, আমার টাকা লাগবে না আজকে, আমি আমার হাত ভালোই গেলে আমি যখন কাজ করবেন তখন আমাকে টাকা দিবেন। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, আমি বলছি তাহলে বাকি টাকা গুলো দিবেন, যে মানে তিন চার দিন কাজ করি একদিন টাকা দিই, যে সময় বেশি হয় সেই সময় দিই, কারণ প্রতিদিন 20 টাকা তো আর কাছে থাকে না, যে সময় 80-90 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা পূর্ণ হয় তখন দেয়। তো তারপরে বাকি ছিল মনে হয় 35 টাকা, 35 টাকা দিল, দিলে আমি বাড়িতে গেলাম। যাই হোক নানু বলতেছি কি, আর আমার মাও তো ওই জায়গায় রয়েছে, বলতেছি দেখো আমার এরকম হাতটা খুব কেটে গেছে বাড়ি লেগে, মানে ফাটি গেছে হাত, কই ফাটি গেছে, দেখলাম কিসির কিসির পাতা হয়নি, আমার হাতে দিল, দেওয়ার পরে বাইন্ডে দিল, দেখি ব্যথা ম্যাথা সব কমে গেছে। তখন আমি একটু সুস্থ মনে আছে বিকাল টাইমে, ওরপরে আমি ঘুমাইলাম, রাত্রে অনেক যন্ত্রণা করতেছে, তারপরে তেল গরম করে দিলে তারপরে ঠিক হয়ে গেল, ঘুমাই গেলাম। সকালবেলায় উঠে আমি কাজে গেলাম, এখন মারা এখান থেকে আর যায় না, নানু কিভাবে সংসারটা চালায় সেটা আমি জানি না। তো একদিন নানুকে দেখি কি রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে কই যায়, আমি কই নানু দাঁড়ো, কই আমি কই তুমি কই যাও, তো আমি যাইতেছি এই গ্রামের ভিতরে যাইতেছে, গ্রামের ভিতরে কি আমিও যাবো, কই দেখো তুমি যাইও না, তুমি তো কাজ করো কেন, আমি কিছু চাইলাম তুই যাচ্ছি, চাউল কি কার কাছে পাইবা, কই কার কাছে পাবো না, আমি আছে মানুষের বাড়ি থেকে আনতে যাইতেছি।
নানু বলছে
হ্যাঁ, মানে নানি বলতেছে, আমি বলতেছি ঠিক আছে যাও তাহলে, আমি এখানে কাজ করি তুমি যাও। পরে দেখি আমি যে সময় বাড়ি গেছি সেদিন আমার নানু সেই সময় বাড়ি গেছে, নানি যাওয়ার পরে বলছি এতগুলো চাল তুমি কোথার থেকে আনলে, বসে ওই গ্রামের ভিতরের থেকে প্রতি বাড়ি বাড়ির থেকে আর কি চাউল আমি চেয়ে আনছি,
মানে নানু প্রতি বাড়ি বাড়ি থেকে
চাল, মানে কিভাবে চাইছে সেটা আমার জানা নাই,
মানে পরিবারের এতটা খারাপ অবস্থা, কেউ রোজগার করার মতো নাই,
না কেউ রোজগার করার মতো নাই, মানে আমি আমার নানা আমার নানি, তারপরে যে আমার যে পরে মা যে বিয়ে করছে, ও বাবা সবাই মোটামুটি এখন পরিবারে 5 জন হয়ে গেছে।
তো পরিবারে যাকে বিয়ে করেছে বাবা সে তো রোজগার করতে পারছে,
সে রোজগার করে ঠিকই, কিন্তু ক্যারাম বোর্ড খেলে তারপরে জুয়া খেলে এদিক দিয়ে শেষ, টাকা বাড়ি দেয় না,
এজন্য বাড়ি বাড়ি গিয়ে সে চাল চেয়েছে, মানে ভিক্ষা চেয়েছে,
হ্যাঁ এরকম আর কি চেয়েছে। তারপরে চাউল আনছে, 2টা পেয়ারা আনছে, পেয়ারা আর একটা প্যান আনছে, সিরা একটু প্যানটা, তো আমি তখন আর কি সিরা প্যানটা পড়ছি আর পেয়ারা 2টা খাইছি। নানু আর কি বলতেছে, আমার মাকে বলতেছে দেখো তোমরা তোমাদের মতো কাজ করো, কেন থাকো সমস্যা নাই, কিন্তু আমি খুবই কষ্টে আছি, চালাতে পারতেছি না। তখন মারা বলতেছে আমরা কি করবো, আমাদের কিছু টাকা দাও। তো মা, আমার মা আছে, আমার মাকে আমার নানি 5.5 কাঠা জায়গা দিছিল, মানে 10-11% দেওয়ার পরে ওটার থেকে 6% বিক্রি করে দিছে একজনের কাছে গোপনে, বিক্রি করে দিলে ওটা দিয়ে আর কি গোপনে বিক্রি করে টাকা নিয়ে আর কি ওনাকে দিছে ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য দিদি দিছে, কিন্তু ও টাকা ও কিরাম বোর্ড খেলে এটা ওটা করে শেষ করে ফেলেছে। তারপরে কি করা যায় এই খবর তো সবাই জেনে গেল, জানার পরে তখন তো আর মনে করেন ই হচ্ছে না, মানে থাকতে দিব না মামারা নানি মানে ওদেরকে থাকতে দিব না, ওদের সঙ্গে আমাকেও দাঁড়িয়ে দিস, ওরা তো আমাকে আর নিয়ে যাবে না, ওদের সঙ্গে আমার মামারা আমাকে ওখান থেকে তাড়াই দিছে। তুও
আপনার মায়ের জমিটা বিক্রি করার কারণে আপনার মামারা বের করে দিছে, সেক্ষেত্রে আপনার নানিকেও বের করে দিয়েছে?
না, নানিকে বের করে দেয় না, নানি ওখানে আছে।
মানে আপনার মাকে আপনাকে আপনার পরের যে
পরের যে বাবা
তাকে বের করে দিয়েছে?
হ্যাঁ। ওকে, তো বের করে দিলে আমি মার বলতেছি মা আমাকে নিয়ে যাওয়া, তো এই চলো যাই আমাদের সঙ্গে, তখন ওখানে থাকলাম আর এখানে কাজ করতে কাজ করাতে টাকা গুলো আমি এখনই মাকে দিচ্ছি প্রতিদিন টাকা। এখানে কাজ করতে করতে 4 বছর হয়ে গেছে, 4 বছরে আমি কিছুই শিখি নাই, যা শিখছি আমার মনে থাকে না। তারপরে আমি কি করি ওখান থেকে কাজ ছাড়িয়ে দিলাম, ওখানে তখন আমার 25 টাকা করে দেয়। এখানে বাজার যেটা আমাদের বড় বাজার সেটা এখন আর কি পাশাপাশি হয়ে গেছে, আর ছোট বাজারটা অনেক দূরে হয়ে গেছে, কারণ নানুর বাড়ির থেকে চলে আসছি, কারণ বড় বাজারে এক জায়গায় কাজ করে। ওখানে আমি বলছি কি আমি 4-5 বছর এক জায়গায় কাজ করছি, ওখানে আমার 70 টাকা করে দিত, আপনি কয় টাকা দিবেন? মানে আমি মিথ্যে কথা বলছি বেতন বেশি নেওয়ার জন্য। পরে উনি বলতেছে তোমাকে কয় টাকা দেবো, তুমি তো ছোট, 40 টাকা দিলে হয় না? আমি তো এই আচ্ছা দেন 40 টাকাই দেন। ওখানে 2-3 সপ্তাহ করলাম, ওই জায়গার কাজ আমার পছন্দ হয় না, কেমন জানি বিরক্ত বিরক্ত লাগে, আর লোকজন থাকে না, খালি একলা থাকে। তারপরে 2-3 সপ্তাহ করে ওখান থেকে আমি কাজই বাদ দিয়ে দিলাম, তখন আর কোনো কাজই করি, তখন খালি ঘুরি।
তখনও আপনি জানেন না যে আপনার আসল বাবা কে?
না।
ওকে,
তখন আমি আবার নানুর বাড়ি চলে আসলাম, ওখান থেকে আমার মাসে মাকে মাসে অনেক
আমার মাকে মানে আপনার সৎ বাবা?
হ্যাঁ, অনেক মা প্রতিদিন মারামারি হয়, কোনোদিন মিস হয় না, আমার খুব খারাপ লাগে, আমার মাথা পুরো নষ্ট হয়ে যায়। আমাদের বাড়ির পাশে রাস্তাটা আর কি পাকা করতেছে, আগে ইট ছিল পরে পিচ দিব, ওই জায়গায় অনেক লোক আসিল, সব লোকে আমার মাকে মারে আর সব লোক রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, কেউ আসেও না যে কেন মারামারি করতেছো তামু, ঠিক আছে? রাস্তার থেকে প্রতিদিন দেখে লোকজন, একটা ছেলে আর কি তার বয়স এই সময় মানে আমার থেকে অনেক একটু বেশি আসিল, উনি আর কি ভালো বুঝতো, উনি বলতেছে দূরের থেকে এত মারামারি করো এত মারামারি, যেদিন এই ছেলেটা বড় হবে না সেদিনই বুঝবে কি মজাটা। আমি কই কি ব্যাপার এরকম কথা, আমি বড় হলে কি হতে পারে? তখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, 12-13 বছর বয়স আমার হলো, বয়স হলে পরে আমি আস্তে কাজকাম করতেছি আস্তে আস্তে, ওই একদিন যায় একদিন যায় না, আমার ভালো লাগে না, শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা করে, কাজে গেলেই শরীর ব্যথা করে, কাজ করতে মনই চায় না। তখন আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে একদিন কাজ করি, 2 দিন করি না 2 দিন করি 3 দিন করি না, এই দোকানে যে একদিন বসি, বসে 10 টাকা চাইয়ে নিয়ে আসি, নিয়ে ওটা খাইতে খাইতে 2-1 দিন যায়, তখন আর কাজই করা লাগে, আস্তে আস্তে দোকানে ভাত নিয়ে যাই আর ভাত নিয়ে আসি, নিয়ে যাই আর নিয়ে আসি। আরেকটা মিস্ত্রির সঙ্গে কাজে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বলছে উনি ছিল আই পাস ছিল, আই পাস করে কাজও করতো পড়াশোনাও করতো পাশাপাশি, তো উনি মিস্ত্রি কাজ করতো, তো ওনাকে আমি বললাম দেখো তুমি আমাকে কাজ করতে নিয়ে যাবে? বলছে হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। তো উনি আসছে আর কি প্রেম করে বিয়ে করেছে সেটা আমি বুঝতাম ওই সময়, ওই ওনার বউ বলতেছে আচ্ছা তুমি পড়াশোনা করেছো? ওনার ওদের বাড়ি আমি মা প্রতিদিন যাই বসে
থাকতাম,
আমি কি না পড়াশোনা করি নাই, দুই এক মাস মতো গেছিলাম একটা মাদ্রাসায়, মাদ্রাসাটা জ্বরে উড়ে নিয়ে গেছে, পরে আমি আর কোনো জায়গায় যাই না, ওখানে আর মাদ্রাসাই হয় নাই কখনো। তোমার নাম লিখতে পারো? আমাকে নাম নাম লিখতে হয় না, উনি আমাকে নাম লিখা শিখেছে, তো মানে আর কি এখন জানি যে ওটা আর কি পুরোপুরি শিখানো হয় নাই, মানে অর্ধেক আর কি কোন রকম শব্দটা উচ্চারণ করা যায় সেরকম ভাবে শিখাইছে, পরে আমি শিখছি, ওটা আমি লিখি চেষ্টা করি মাঝে মাঝে, ওদের বাড়ি যাই আর ওটা নিয়ে চেষ্টা করি, আস্তে আস্তে ওটা আমি শিখে গেছি। শিখার পরে ওইভাবে আমি এখনো লিখি, বড় হওয়ার পরের থেকেও ওইভাবে লিখে আমার অভ্যাস হয়ে গেছে ওইভাবে লিখতে লিখতে। পরে ওনার সঙ্গে অনেকদিন কাজ করার পরে উনি বলতে স্যার যে তুমি একটা কাজ করো, তুমি অন্য কোথাও চলে যাও, তোমার এখানে জীবনটা চলবে না, জীবন চলবে না সেটা আমি জানি, ছোটবেলাতে জানি আসতেছি, আমার এত ছোট বয়স, এখন আমার 6 বছর কাজের বয়স হয়ে গেছে, আমি
তেমন একটা কাজ শিখিনি,
না আমি কাজ শিখতে পারিনি
বা শিখতে পারছেন না,
না আমার বয়স ছিল 13-14 বছর, আমার কাজের বয়স 6 বছর হয়ে গেছে। আমি তো বুঝি না কিছু বেশি একটা, হালকা হালকা বুঝি। তখন উনি আর কি বলতেছে তুমি কোথাও চলে যাও, তোমাকে আমি কোথায় যাবো আমি তো কিছু চিনি না জানি না। তো আমার এক সময় ইচ্ছা হলো, টিভি দেখতাম প্রতিদিন বাজারে যে কাজ শেষে, মানে আর কি ঢাকা দেখতাম খালি টিভিতে, টিভিতে খালি ঢাকার কথা বলতো। তো আমি মনে মনে এক সময় চিন্তা করলাম আমি ঢাকায় যাবো, যাই এমন কাউকে যদি পাইতাম যে আমাকে তার সন্তান হিসেবে নিয়ে নিত, সেখানে আমি চলে যেতাম, তাকে আমি মা বাবা বলতাম যে তুমি আমার মা আর তুমি আমার বাবা, সেখানে তাদের বাড়িতে আমি থাকতাম আর কাজকাম করতাম।
গল্পের এই জায়গাটিতে আমরা আরেকটা বিরতি নেব, 5 মিনিটের ছোট্ট একটা বিরতি। সবুজের জীবনের গল্প চলছে, 5 মিনিট পর আমি আর জি কে প্রিয়া এই বন্ধুটিকে সাথে করে আরো একবার আপনার মুখোমুখি হব। আর এই ফাঁকে বলছি প্রিয় শ্রোতা, যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, অনেকেই আসতে চান, তারা প্লিজ আমাদেরকে ফোন করে নিজের সেল নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। 5 মিনিট পর ঠিক রাত 1টায় আমরা আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আবার একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। সময় রাত 1টা এবং এই ঠান্ডা ঠান্ডা রাতে যারা আমার সঙ্গে জেগে আছেন, যারা আজকে সবুজের জীবনের গল্প শুনছেন, সবাইকে রিকোয়েস্ট করব একেবারে শেষ পর্যন্ত জেগে এই ছেলেটির জীবনের গল্পটি শোনার জন্য। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছে এবং ওর একটা ভিডিও আমরা ফেসবুকে দিয়েছি, চাইলে আপনারা ওখানে গিয়ে দেখতেও পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। ওখানে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে যেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পাবেন, এবং এই ইউটিউব লিঙ্কটি শুধুমাত্র আমি পরিচালিত করি, এছাড়া অনেক ফেক ইউটিউব লিঙ্ক আছে যেখানে আপনারা সাবস্ক্রাইব করেছেন, তো চাইলে আপনারা এই লিঙ্কে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, যেখানটা আমরা ছিলাম বলুন, তারপর
তো তখন আমি ঢাকায় আসবো এরকম চিন্তা করলাম, তো কার সঙ্গে আসবো, কোন গাড়িতে যাবো সেটা আমি চিনি না। আমাদের এলাকার থেকে দুইটা ছেলে আর কি ঢাকাতে থাকতো, ওরা আর কি দর্জি কাজ করতো, রেডিমেড গার্মেন্টস এ কাজ করতো। তো ওনাকে আমি একদিন বললাম না তোর নিয়ে দেখতে মন চায় না, মানে আর কি অবহেলা করে, আমাকে যেই দেখে তখনই অবহেলা করে। তখন আমি একদিন আর কি আমার নানাকে জিজ্ঞেস করতেছি, স্যার আমাকে যেই দেখে সেই অবহেলা করে, আমি কি কারোর থেকে দেখতে কি খারাপ নাকি আমি কোনো সমস্যা আছে, আমার আমি কি আমার শরীরে কোনো সমস্যা আছে, আমার শরীর দিয়ে কি গন্ধ বেরোয়, কেউ অবহেলা করে কেন করে? তো উনি বলতেছে অবহেলা কেন করে সেটা তো আর আমি জানি না, তবে তোমার যদি কোনো সমস্যা থাকে, তোমার বাবার সমস্যা, ঠিক আছে, বাবার কি সমস্যা, কয় বাবার সমস্যা ওটা তোমার শোনার দরকার নেই, আমি কয়ে আছে ঠিক আছে, কয় তুমি বড় হও, যখন তুমি অনেক বড় হবা, অনেক শক্তিশালী হবা, বুদ্ধিমান হবা, তখন তোমাকে বলবো, তখন তুমি প্রতিবাদ করবা। আমি কই ঠিক আছে, কবে আমি বুদ্ধিমান হবো, শক্তিশালী হবো, বড় হবো এটা ভাবতাছি, ভাবতে ভাবতে আমার ওই সেই খালাটা, সে অনেক মুরব্বী হয়ে গেছে, তার মেয়েকেও আমি খালা বলি, তার মাকেও আমি খালা বলি, মানে দুজনেরই খালা বলি।
আচ্ছা,
মানে কি একটা সম্পর্কের কারণে আর কি দুজন আমার খালা হয়। তো ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আমাকে খুব আদর করে, দেখলেই কাছে ডাক দেয়। তো দেখা হওয়ার পরে উনি বলতেছে ঠিক আছে, আমি ওনার কাছে গেছি, উনি আদর করে আমার খুব ভালো লাগে, ওনার কাছে আমি যাই, ওনাকে দেখলে উনি না ডাকলেও আমি যাই। যাওয়ার পরে উনি আর কি ডাকি বলতেছে কি অবস্থা তোমার, খাওয়া দাওয়া করছো? আমি কই হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, আমার একটা খারাপ লাগে। কই কি খারাপ লাগে? আমি কই দেখো আমি মানুষের সামনে গেলে মানুষ আমাকে অবহেলা করে, আমার খুব খারাপ লাগে, ছোটবেলা থেকে খারাপ লাগছে, সেই এখনো খারাপ লাগে, আমি কিন্তু জানি না যে আমার কেন অবহেলা করে।
আচ্ছা,
দেখো তুমি আমাদের বাড়িতে যাবা প্রতিদিন, তোমাকে আমি খাওয়াবো। একদিন আমাদের বাড়িতে যাই খাচ্ছি, আর আমি বলতেছি দেখো আজকে যদি তুমি আমাকে না বলো আমাকে মানুষ কেন অবহেলা করে, তাহলে কিন্তু আমি আজকে আর মানে ভাত খাতে আসবো না, আর আমি এমন একদিকে চলে যাব জীবনে আর কখনো এদিকেই আসবো না। তো উনি বলতেছে তুমি জানবা? আমি কই হ্যাঁ আমি জানবো, ঠিক আছে তোমার আব্বা আসছে এই যে এই রাস্তার মোড়ের থেকে সোজা যায় সামনে যে যে বাড়িটা বলবো তা তোমার তোমার নিজের বাপ, কিন্তু আমার নিজের বাপ আমার সঙ্গে কথা বলে না কেন, আমি কি দোষ করেছি? তো উনি বলতেছে যে কথা বলে না সেটার কারণ আছে, এই জন্য বলে না। তোমার বাপ তোমার মার সঙ্গে ওনার কোনো লিখিত বিয়ে হয় নাই, ওনার কি একটা হুজুর আর কি বিয়ে পড়াইছিল, সে হুজুরটা মারা গেছে, এজন্য উনি আর কি এরকম রাগ ব্যবহার করে তোমার তোমার মার সঙ্গে তোমার সঙ্গে, তোমাদের কোনো খোঁজ খবর নেয় না, তোমাদের পরিচয়ও দেয় না। ঠিক আছে বিয়ে তো সমস্যাটা কি, ওই এই জন্য তোমাকেও দেখে না, উনি বলে তুমি ওনার সন্তান না, তুমি ওনার সন্তান না, তাহলে কথাগুলো মানুষ কিভাবে জানে যে ওনার সন্তান না? উনি স্বীকার করবো না, কখনো স্বীকার করেনি আর করবেও না। আমি কই তাহলে স্বীকার করবে না, তাহলে আমি পৃথিবীতে আসলাম কেন? আমি তার জন্য আছি তো কারোর হাত ধরেই আছি, নাকি আমার নিজের ইচ্ছায় আমি পৃথিবীতে আসা? তোমার কোনো দোষ নাই, ঠিকই আছে, কিন্তু তোমাকে আর কি তোমার যখন গর্বে ছিলে মায়ের গর্বে, তখন তোমাকে কি সবকিছু মিটমাট করে দিছিল, কি মিটমাট করে দিছিল সেটা আমার জানতে হবে। তুমি যখন গর্বে ছিলে তখন আর কি কিছু গ্রামের ভালো ভালো লোক যারা বিচার করে তাদেরকে ডেকে তোমাকে মিটমাট করছিল, কিভাবে করছিল? তাহলে তোমার আর কি জন্মের পরের থেকে প্রতি মাসে 1,000 করে টাকা দিবে, এটাই তোমার খাওয়া পড়া আর খরচ, তোমার খরচ প্রতি মাসে। এভাবে মিটমাট করছিল, তোমার দেখাশোনা করবে না, তোমার দেখাশোনা করার জন্য প্রতি মাসে 1,000 করে টাকা দেবে, 1,000 করে টাকা দেবে দিছে তো, এখন কি দেয়? কার কাছে দেয় টাকাগুলি? না এখন দেয় না, প্রথম মাসে তোমার জন্য মনে হয় 800 টাকা দিছিল, তারপরে থেকে আর কোনো টাকাই দেয় না। লিখিত যে একটা কাগজ এই সময় সাদা কাগজ দিছিল মানে আমার মাকে বাবাকে, ও কাগজটা আমি অনেক দিন পরে এই এটা ওটা করতে করতে ঘরের ভিতরে আমার নানি ঘরের ভিতরে না অনেক কিছু রয়েছে বস্তায় ভরে ভরে ঝুলাই রাখছে, তো ওটা এটা নাড়াচাড়া করতেছি একটা কাগজ পাইছি। আমার একটা মামাতো বোন আছে, ওনাকে আমি বলতেছি দেখো আপু এই কাগজটা এইগুলো কাগজ কি আমাকে একটু পড়ে শোনাবে? তো ওই কাগজ একটা মানে ওর পড়তে খুব কষ্ট হচ্ছে, আমি বলছি তুমি কি পড়াশোনা করলে বলতে কষ্ট হবে কেন? পড়াশোনা করলে তো আর কষ্ট হয় না, ঠিক আছে তুমি তো পড়াশোনা মনে হয় তো ভালো মতন করতে পারো না। ভালো মতো করতে পারি, এই কাগজটায় যে কি লিখা আছে এবং বুঝতে সমস্যা আছে, পড়তে পড়বো কি করে? তো এক সময় আর কি বুঝছে যে আমার মায়ের নাম কি বাপের নাম কি আমার নাম কি, ঠিক আছে ওনার ওখানে আর কি এরকম কিছু কথা লেখা আছে, তো ওটা আমি ওইটা আমার যদি কোনোদিন লাগে তো তারপরে জায়গায় চেয়ে দিছি, কিন্তু পরে ওটা ওইভাবে রয়েছে। পরে আমি এই সব কিছু জানলাম যে আসছে একটা অবৈধ সন্তান, মানুষ কেন আমাকে ছোটবেলায় ইউ বাস্টার বলতো সেটার খবর আমি জানলাম পরে, যখন বড় হলাম 12-13 বছর বয়স হলো তখন আমি জানলাম। জানার পরে আমার এই কথাগুলো যখন মনে হতো, মুরব্বীরাও মাঝে মাঝে যারা খারাপ ছেলে তারা যদি কোনো খারাপ কাজ করতো, তারা যদি ভালো তার মা বাবা যদি থাকতো তারা যদি খারাপ কাজ করতো তাদের উদ্দেশ্য করে আমাকে গালি দিত। আমি তো অবৈধ সন্তান ঠিক আছে, কিন্তু আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো খারাপ কাজ করিনি, মুরব্বীরাই বেশি গালাগালি করে, আমি তো কোনো খারাপ কাজ করিনি। আচ্ছা মুরব্বীরা যদি আমাকে গালাগালি করে আমি কোথায় দেবো? আমি শিখবো কার কাছ থেকে? আমি বুঝবো কার কাছ থেকে? আমি তো আর আমার বয়সের লোকের কাছ থেকে বুঝবো না। তখন আমি সবকিছু জানার পরে আমি আর কারোর সাথে ঘুরি না। আমার মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে যদি এমন কিছু থাকতো যা খাইলে আমি মরে যেতাম, যা খাইলে আমার আর কিছু আমি বলতেও পারতাম না তার কথা শুনতেও পারতাম না, এমন কিছু যদি পৃথিবীতে থাকতো আচ্ছা কি হতে পারে, এটা যদি আমি আবিষ্কার করতে পারতাম তাহলে কেমন হতো? আচ্ছা ঠিক আছে এরকম কিছু আবিষ্কার করবো, কি খাইলে মানুষ মরতে পারে? তখন আমি দেখলাম একজন দোকানের থেকে উকুন মারা ওষুধ নিয়ে গেল, ওনার মাথায় নাকি অনেক কুকুর, উনি আর কি ওষুধটা নিয়ে গেছে পরে, আমি ওটা দেখছি, ওটা আমি রাত্রে কিনে আনছি।
আচ্ছা,
মানে ওটা আমি খাই নাই, একটা খাওয়ার পরে দেখছি অনেক মানে বিশ্রী একটা জিনিস, এটা খাওয়া আমাদের সম্ভব না। আর যে কোনো জিনিস আমার খাইতে গেলে আগে বমি চলে আসে, ভাতও খাইতে গেলে বমি আসে, কারণ আমার রাত্রে ঘুমায় না। আমার আর একটা পাড়া প্রতিবেশী একটা খালার ছেলে আছে, উনি আর কি ঢাকাতে থাকে, 1 বছর আর কি থেকে গেছে মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ জেলায় আমি তো আর চিনি না কোন জায়গায় থাকে কি আসে গেছে। ওকে আমি বলছি যে দেখো আমাকে একটু নিয়ে চলো, তখন আমি মিস্ত্রি কাজ করতেছি। আবার মানে একজনদের বাড়িতে যেয়ে কাজ করা লাগতেছে, ওনাদের বাড়ি নিয়ে গেছে, তো ওনাদের বাড়ি কাজ করতেছি, 100 টাকা মনে হয় তো পাই।
আচ্ছা, এই 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 বাড়ি থেকে আমি আবারও ফিরবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি একটু জানি, আপনার যে বাবা যাকে লোকজন সমাজ থেকে বলতেছে যে উনি হচ্ছে তোমার বাবা, এবং এটাও আপনি জানেন যে লোকজন বলতেছে যে উনি আসলে আপনার মাকে বিয়ে করেছিল কোন একটা ধর্মীয় মতে, যে কোনো ভাবেই হোক না কেন, কিন্তু বাবা আপনাকে অস্বীকার করেছে যে না আপনি তার সন্তান না। আপনি ওই ঘটনা জানার পরে কি আপনার বাবার কাছে গিয়েছিলেন?
হ্যাঁ, একবার গিয়েছিলাম। তোমার বাবা তুমি ডাক দাও, তুমি পিছন থেকে ডাক দিছি পরে আমাকে অনেক গালি গালাজ করছে, আর আমাকে বলছে তোমাকে ঠ্যাং ভেঙে দেবো, লোকজন দিয়ে তোমার ঠ্যাং ভেঙে দেবো যাতে তুমি রাস্তায় না চলতে পারো। কে তোমার বাবা? আমি বলতেছি আমি আর কোনো কথাই বলিনি, যে কথা বলে না, মানুষের সঙ্গে কথা বলে না, তার সঙ্গে কি কথা বলবো, এটা মনে করে আমি চলে আসি। আসার পর
এই ঘটনা জানার পর তারপর মাকে আপনি জিজ্ঞেস করতে?
হ্যাঁ, মাকে আমি অনেক কিছুই বলেছি জীবনে, মানে এত কিছু বলেছি সেগুলো বলা যায় না।
আপনি তো এই ঘটনা জানার পর আমি মাকে জিজ্ঞেস করলেন যে মা আমার বাবাকে?
হ্যাঁ, মাকে বলছি, মাও বলছে যে উনি তোমার বাবা। তুমি প্রথম বলেছিল যে তুমি কার কাছ থেকে শুনছো? আমি বলছি যার কাছ থেকে শুনি তোমার পুরো জীবনের কাহিনী শুনছি, যে আমি যে হওয়ার সময় আমাকে মেরে ফেলার জন্য অনেক কিছু করা হয়েছিল, আমার একটা খালা বাসাইছিল, এগুলো শুনছি, ঠিক আছে, আমাকে যে 800 টাকা দিছিল সেটাও শুনছি, মানে আমার পুরো জীবনের কাহিনীটাই আর কি শুনছি। তুমি বলতেছে ওটা তোমার বাবা, ঠিক আছে, কিন্তু তুমি আগে আরো বড় হও, যখন তোমার টাকা পয়সা হবে, শক্তিশালী হবে, তখন তুমি প্রতিবাদ করবে
না। কিন্তু আপনি মাকে জিজ্ঞেস করলেন না যে আমাকে অস্বীকার করলো কেন আমার বাবা?
হ্যাঁ করেছি, উনি বলেছে যে একটা হুজুরের কাছে যে বিয়ে করছিলাম আমি, এমনি আমার মা একটু বোঝে কম পাগল, উনি যেটাই বলে সেটাই, ঠিক আছে, ওনার সঙ্গে আমি বেশি কথা বলি না, কারণ উনি হঠাৎই রেগে যায়, ওকে ভালো কথা বোঝে না, উনি যেটা খারাপ কথা সেটাই বোঝে, তো ওনার সঙ্গে বেশি কথা বলতে পারি না। ওনাকে যেটা আমার নিজের বাবা যেটা বুঝাইছে উনি সেটাই বুঝে আর কি এগুলি করেছে, কিন্তু কারোর সঙ্গে কিছু বলে না, এমনি একটা হুজুরের কাছে যেয়ে বিয়ে করে বাড়িতে চলে আসে।
কে হুজুরের কাছে গিয়ে বিয়ে করেছে?
আমার মা আর আমার নিজের বাবা।
আচ্ছা, ওনাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল আগে থেকে?
ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো আর দুজনে যে বিয়ে করতে পারে না।
তো আমার প্রশ্নটা ছিল যে অস্বীকার কেন করলো তাহলে?
অস্বীকার করে যে কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, এই জন্য অস্বীকার করে, কারণ তোমার সঙ্গে বিয়ে আছে আমার কি প্রমাণ আছে এজন্য।
তারা তো একসাথে সংসারও করেনি।
একসাথে সংসারও করে নাই।
আমি ঠিক বুঝলাম না, আপনার মা ওনাকে বিয়ে করে কি সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে? মানে ঘটনাটা আসলে কি ছিল?
ঘটনাটা আছে, আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, ওনাকে ওই জায়গায় একটা হুজুর আছে, ওনাকে খুব বড় হুজুর আর কি, ওনাকে সবাই মানে, তো ওখানে যে আর কি আমার মা আর আমার বাবা বিয়ে করে আসছে।
আচ্ছা, বিয়ে করে কি তারা সংসার করেছে?
না, সংসার করে না আর কি, মানে বিয়ে তো সামান্য জিনিস, কবুল বললেই তো বিয়ে হয়ে যায় ধর্ম মতে, তো এরকম ভাবে ধর্ম মতে বিয়ে পড়েছে। বিয়ে পড়ে আমার মা 1 ঘন্টার ভিতরে বাড়ি চলে আসছে।
আচ্ছা,
আর আমার বাবা জেনে গেছে, মন চাইছে গেছে, সেটা তো আমি জানি না, তো মা আর কি 1-1.5 ঘন্টার ভিতরে বাড়ি আসছে কেউ বুঝতে পারে নাই।
আচ্ছা,
এভাবে এক সময় দেখা যাচ্ছে আমি মানে আর কি মায়ের গর্ভে চলে আসছি,
মানে আপনার বাবার সঙ্গে সেই সম্পর্কটা তার ছিল, এবং গর্ভে চলে আসার পরে আপনার বাবা সেটাকে অস্বীকার করে।
অস্বীকার করে মানে এই কথা গ্রামের কেউই জানে না। তখন মানুষ জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, গর্ভে সন্তান না, বিয়ে হয়েছে মানে প্রথম আমার নানাকে, আমার নানা আর কি আমার মাকে বিয়ে দিছিল এক জায়গায়, তো সে আর কি সুয়োর আসিল, আমার নানারও অনেক বড় লোক ছিল, তো সুয়োর আসিল দেখে উনাকে আর কি তাই দিছিল, যে আমার মেয়ে একটা ছোট মেয়ে, 6টা 5টা ছেলে মেয়ের পরে একটাই মেয়ে, তোর কাছে আমি দিব না, শুয়োর চুরি করস, মুরগি চুরি করস, ছাগল চুরি করস, গরু চুরি করস, তোর কাছে দেবো না, তো আর কি সরে যায়। এখান থেকে ওর কাছ থেকে তালাক রাখি দেয়। এই রাখি দিয়ে অবস্থায় এই সময়টার ভিতরে এই সম্পর্কটা তৈরি হয়, আর হওয়ার পরে আমার জন্ম হয়।
তো
মানে আপনার মার প্রথম হাজবেন্ড থাকা অবস্থায় তখন ডিভোর্স হয়নি, হয়েছিল
না, তখন একটা বাচ্চা হয়েছে মেয়ে
না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনার মার সাথে যখন তার আগের স্বামীর সম্পর্ক ছিল না, এই অবস্থায় আপনি পেটে আসেন এবং লোকজন তখন এটা নিয়ে কথা বলা শুরু করে যে এই ছেলেটা কোথা থেকে আসলো, তখন আপনার মা কি বলে লোকজনকে?
আস্তে আস্তে বললো যে এই ছেলেটা হলো মানে আমার গর্ভে যে আসছে ও আসছে, আমি ওর সঙ্গে বিয়ে করেছি, ওর সন্তান কিভাবে সম্ভব? তো ছেলে আছে মেয়ে, ছেলে দুইটা ছেলে বউ আছে।
তখন ওই লোক বিবাহিত?
ও লোক তো আগেই বিবাহিত, ও লোকের দুইটা ছেলে আছে মানে অনেক বড় বড়। সেই সময় ওদের বয়স আসছিল একটা 18 বছর, একটা 15 বছর, এরকম বয়স ওনাদের ছেলেদের।
আচ্ছা, তারপর
তো মানুষ তো বিশ্বাস করে না, মানুষ তারপরে এক সময় সত্যি বিশ্বাস করেছে, আর কিছু কিছু প্রমাণ দেখাইছে যে এগুলো মা দেখাইছে। তা নিয়ে আর কি বেশি কিছু করাও যায় না, কোনো আইনি ব্যবস্থাও নিয়ে যায় না, যেগুলো দেখাইছে। তো গ্রামের মানুষ তো খুব মানে আর কি ই আছে, অল্পতেই অনেক কিছু বিশ্বাস করে। কারণ আমার যে বাবা, সে বাবার মতো একদম সেম আমার চেহারাটা, ঠিক আছে, মানে কোনো প্রকার আর কি 19-20 নেই, একদম সেম। এটা দেখে আরো বেশি বিশ্বাস করেছে।
তার মানে আপনার মা বলেছে যে আমরা বিয়েটা করেছি, আর আপনার যদি সত্যি সত্যি সে বাবা হয়ে থাকে তাহলে সে পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করেছে?
হ্যাঁ, পুরোপুরি অস্বীকার করেছে
এবং সে বলেছে বিয়ের সাথেও করে নাই এবং এই ধরনের সম্পর্ক হয় নাই আপনার মায়ের সঙ্গে তার।
হ্যাঁ,
সুতরাং সেই অর্থে আপনি বলছেন যে আপনি অবৈধ সন্তান।
এটা তো আমি বলছি না, এটা তো মানুষ আমাকে বলেছে, আমার মাতার ভিতরে যখন এটা ঢুকে গেছে তখন তো আর এটা বেরোচ্ছে না।
প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করি খুব ছোট করে। ওর মার আসলে প্রথম যে বিয়েটা ছিল সেখানে একটা পারিবারিক ঝামেলার কারণে সেখান থেকে তাকে নিয়ে আসা হয় একটি সন্তান সহ। যখন সে তার নিজ পিতৃলয়ে মানে পিতার ভবনে বসবাস করছিল, বাবার কাছে থাকছিল, ওই সময়টাতে এই ছেলেটিকে কনসিভ করে তার মা। লোকজন সন্দেহ করা শুরু করে, এখন তো তার বাচ্চা হওয়ার কথা না। পরবর্তীতে তার মা স্বীকার করে লোকজনের কাছে যে এই বাচ্চাটা কোনো একটা জনৈক ব্যক্তির, কিন্তু জনৈক ব্যক্তিটি সাথে তার বিয়ে হয়েছে, মাদ্রাসার শিক্ষক বা কেউ একজন তাকে বিবাহটা পড়িয়েছেন, তার মা সেটা বলেন। এবং আসলে পরবর্তীতে যে ভদ্রলোকটির ঔরস্যে ওর জন্ম, সে ভদ্রলোক পুরোপুরি বিষয়টিকে অস্বীকার করে এবং সে বলে যে না, আসলে তার সঙ্গে তার বিয়েও হয়নি এবং এই সন্তানটি তার সন্তান নয়। কোনটি বিশ্বাস্য কোনটি অবিশ্বাস্য সেই প্রশ্নটি এখনো থেকে গেছে। সেই প্রশ্নের সমাধান হয়তো বিজ্ঞান ভিত্তিক সমাধান এখন সম্ভব ডিএনএ টেস্ট করে, কিন্তু ওর বয়স, আপনার বয়স কত এখন?
এখন 21 থেকে 21 বছরের
যে যুবক এই মুহূর্তে আমার সঙ্গে আছে সবুজ, সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত পুরো সমাজ তাকে যে পরিচয় দিয়েছে সেটা হচ্ছে সে একটি অবৈধ সন্তান। এবং এই অবৈধ সন্তান জন্মের পর থেকে আমাদের এই বৈধ সমাজের কাছ থেকে কি ট্রিটমেন্ট পেয়ে এসছে সেই জীবনের গল্পই আজকের জীবনের গল্প। ওকে, আপনি কোন একটা জায়গায় থেমেছিলেন, কাজের গল্পে বলছিলেন, আপনার মনে আছে? আপনি হ্যাঁ, ওই কাজের গল্প থেকে আমরা ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি নিবো এরপর, চাই ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর আজকে আমাদের এই সবুজকে যদি আপনারা দেখতে চান, ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এসে ওকে দেখতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং প্লিজ লাইক দিয়ে দেবেন পেজে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এই হ্যালো 8920 অনুষ্ঠানের যাবতীয় আপডেট সেখান থেকে পাবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সবুজ তার জীবনের গল্প বলছে।
যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613 8928 2। আর একবার বলছি 09613 8928 2। ব্যাক টু দ্য স্টোরি এগেইন। সবুজ, যেখানে আমরা ছিলাম, আপনি যেটা বলছিলেন, তারপর
তারপরে ওখানে আমি ওদের বাড়িতে কাজে গেছি। যাওয়ার পরে ওখান থেকে টাকা নিয়েছি, নিয়ে আর কি ওটা আমি বাড়িতে দিয়েছি।
কাজ বাড়িতে ছিল কাজটা?
এই কাজটা ছিল আমাদের বাড়ির থেকে পাশের গ্রামে একটা বাড়ি, সেখানে নতুন একটা বাড়ি উঠেছিল। ওই বাড়িতে জানলা দরজা এগুলো বানানোর
জন্য, কাঠের কাজ।
হ্যাঁ, কাঠের কাজ। সেজন্য আমাদেরকে নেওয়া হয়েছিল। ওখানে আমাকে টাকা দিছিল ওই বাড়িওয়ালা প্রতিদিন 100 করে, কিন্তু যে লোকটার সঙ্গে আমি কাজে গেছিলাম উনি আর কি আমাকে কমাই দিছিল টাকা। এরপরে মানুষ আর কি আস্তে আস্তে যখন আমি সবকিছু জানলাম, মানুষ যখন আমার দিকে তাকায় বড় হওয়ার পরে, তখন আমার আরো বেশি খারাপ লাগতো। বড় হওয়ার পরে যেমন একটা বাজারে অনেক দোকান আছে, সব বাড়ি তো আর টিভি নাই, ডিশ লাইন নাই, বাজারে আছে, বাজারটা হলো পাশাপাশি। তো বাজারে সাহার দোকান, তার দোকানের ভিতরে অনেক জায়গা রয়েছে, ওখানে একটা টিভি আছে, ওখানে মানুষ আর কি দেখে, চা খায় আর টিভি দেখে, ডিশ লাইনের ছবি দেখে। তো ওদের সঙ্গে আমি মাঝে মাঝে যে বসি, আমাকে ওই তুমি এখান থেকে যাও অন্য দোকানে যাও, দোকানদারই বলে, যেখানে দোকানদার বলতেছে অন্য দোকানে যাও, সেখানে তো আমি থাকলে আর চলে না। তা আমি উঠে আসতাম, তো কারণ সবাই জানে যে আমি অবৈধ সন্তান। মামার মায়ের গলায় অনেক সাউন্ড, উনি কথা বললে মনে হয় যেন স্পিকার লাগাই দিয়েছে গলার ভিতরে, এরকম সাউন্ড। ওনার সঙ্গে কথা বলে কেউ পারেও না। আমার ওই বাপের সঙ্গে সারাক্ষণ গ্যাঞ্জাম করে, তো বেশি একটা ই হয়ে গেছে, মানে অন্য জগতের মানুষ হয়ে গেছে, আগের মতো আর নাই। আমি বলতেছি দেখেন, হয়তো আমি যেটা কষ্ট করতেছি, যে চোখের অশ্রুর পানি ঝরতেছে আমার, সে চোখ দিয়ে কিন্তু আপনাদের অশ্রু ঝরে না, কারণ আপনারা জানেন না আমার জীবনটা কত কষ্ট। ঠিক আছে, আমার মা আর আমার ওই সৎ বাবাকে বলতেছি, উনি আমাকে অনেক পছন্দ করে, ওনারও আমার ভালো লাগে, কারণ মানে আমার নিজের বাবাও যদি থাকতো তা ওনার মতো ভালো আমার মনে হয় লাগতো না। উনি আমাকে কখনো কিছুই বলে না, মানে ওনার একটা ছেলে হয়েছে, ঠিক আছে, নিজের ছেলের মতোই দেখে।
আচ্ছা,
তো ওখান থেকে প্রতিদিন আমাকে পরাটা খাওয়ায় সকালবেলায়।
আচ্ছা,
আমিও খাই না, কই না, পরাটা দেয় মানে দোকান থেকে কিনে আনে দেয়। তো যে দোকান থেকে কিনে আনে দেয় ওই দোকানে আর কি সাত আট টাকা বাকি আছে।
আচ্ছা,
বাকি হওয়াতে মানে আর কি ওই টাকাটা চাপ দিছে অনেক। আমি হোটেলে মানে আর কি আমি কইছি কি আমি কাজ করবো, তুমি কাজ করবা? একদম, হ্যাঁ আমি কাজ করবো। ঠিক আছে, ওনাদের দুইটা দোকান, একটা মদিখানার দোকান আর একটা হোটেল, পাশাপাশি দুটা, দুই ভাই চালায়। তা কয়ে ঠিক আছে, তাহলে তুমি মদিখানার দোকানে থাকবা। মদিখানার দোকানে প্রায় মাসখানিক থাকি, এই লবণ বান্দি, ডাইল বান্দি, মানে 250 গ্রাম 100 গ্রাম করে বান্দি রাখি, যখন মানুষ চাই তখন নগদে দিয়ে দিই, মানে দেরি নাই কোনো, নগদ নগদ। এবারে পরে মানুষ যখন এই দোকানে আসে তখন আর কি আমার দিকে তাকায়, আমার সঙ্গে ভালো ব্যবহার করে না।
মানে আপনার আসলে অনুভব বলতে কেউ নাই, আপনাকে কেউ মন্দ কথা বললে সেটা প্রতিবাদ করার মতো কেউ,
প্রতিবাদ করার মতো কেউ নাই। আর আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমার পছন্দ হয় না, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। কারণ আমার মানে ছোটবেলার থেকে আমি একটু পাগল ছিলাম, মানে হালকা পাগল, বুঝতাম কম, বলার পরে কম বুঝতাম। তো আস্তে আস্তে আমার ব্রেনটা অনেক চালু হয়ে গেছিল, যখন আমি মানে খুবই ভালো বুঝতাম, এত বুঝতাম মানে বলা যাবে না, সেগুলো অনেকই বেশি বুঝে ফেলাতাম, অল্প কথায় বেশি বুঝতাম। ঠিক আছে, আর প্রথম ছোটবেলায় বেশি কথায় কম বুঝতাম।
আচ্ছা,
তো তখন উনি আর কি যেভাবে বললে যেন মনে হলো না যে প্রতিবাদ করলো, আমি আর কিছু বললাম না, আমি তো আচ্ছা ঠিক আছে যাওয়া রয়েছে, এটা তো আর চাইলে তো আর কাপড়টা তো দিছে, এটা তো আর ফেরত আসে তো দিয়েই ফেলেছে, থাক এটা নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নাই, যাওয়া রয়েছে, তা আমি বললাম। তো বলার পরে ওনাদের যে দোকান আছে ওই দোকানের থেকে, হোটেলের থেকে আমি প্রতিদিন সকালে খাই আর ওনাদের বাসায় খাই। ওনারাও হিন্দু আর আমি মুসলমান, খাইতে আমার একটু অন্যরকম লাগে, তারপরে মানে আমি খাই, কারণ ছোটবেলার থেকে আমি আর কি তার সঙ্গে মিস্ত্রি কাজ করতাম, তার সঙ্গে অনেক জায়গায় কাছে কাজে যাইতে হইতো, হিন্দু নাই মুসলমান নাই মানে যে কোনো জায়গায়, বৌদ্ধ নাই, যেখানে মন চাইতো সেখানে কাজে নিয়ে যেত, আর ওনাদের বাড়িতেই দুপুরবেলায় খাওয়া হতো। কারণ অত দূরের থেকে তো বাড়ি এসে খাওয়া সম্ভব না, ওনাদের বাড়িতে খাওয়া তো এটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এখন সিস্টেমটা এমন হয়েছে তিন বেলায় খাওয়া লাগে, ওখান থেকে আমার একটু খারাপ লাগে, মানে পছন্দ হয় না, অপছন্দ জিনিসগুলো রান্না করে। এবারে এভাবে চলতেছে, চলতে চলতে দোকানদার আমাকে 800 টাকা দিছে ঈদের আগের দিন, রোজার ঈদের আগের দিন। আমি খুশি, 800 টাকা দিলেন, কম হইল না, এই প্রায় 2 মাস মতো থাকলাম, 800 টাকায় কি হয়, ওই খাওয়া দাওয়া দিলাম সবকিছুই তো আমরা দিলাম, 800 টাকায় তো তোমার থেকে যাবে। আমি ওই আর একটু বাড়াই দিলে মনে হয় ভালো হতো, ভাই ঠিক আছে ঈদের পরে দিন, আচ্ছা ঠিক আছে ঈদের পরে দিয়েন। 400 টাকা আমি বাড়িতেও দিই নাই, মাকেও দেয় নাই, নানিকেও দেয় নাই, নানাকেও দেয় নাই। তার ভিতরে নানা কিন্তু মারা গেছে, বলা হয় নাই, নানা মারা গেছে, তখন আমাদের অবস্থা খুব খারাপ, আমার মা আমাকে দেখতেই পারে না, কারণ নানা যে সময় ছিল সে সময় কথা বলতে ভয় ভয় তো, পরে আর দেখতে পারে না। আমরা আর কি নরমে থাকি, ওদের বাড়ি যায় না, ওদের মানে সাইড দিয়ে আমি চলি না, জানি একটা কথা বলবে আমার সহ্য হয় না, খারাপ লাগবে, এজন্য ওদের সাইডে আমি যাই না। তখন 400 টাকা আমি আর আমার নানির কাছে দিই নাই, না দিয়ে ওই জায়গায় আরেকটা ছেলে ছিল ওকে আমি বলছি কি, আমি কখনো বাজারেও আসি নাই, বড় বাজারে যেখানে জামা কাপড় বিক্রি হয় অনেক কিছু পাওয়া যায় এইসব বাজারেও আমি আসি নাই, আমি খালি গ্রামেই ঘুরি, কারণ জানি কোথায় যে হারাই যাবো, আমি আর ফিরে আসবো কি না আসবো, কোথায় যাবো ঠিক নাই। তো তখন ওনাকে আমি দিছি 400 টাকা দিয়ে বলছি কি ভাই তুই আমার একটা প্যান এনে দিবি আর একটা জামা এনে দিবি, আমি আর মানুষের তা পরবো না, মানুষের দিয়া কোনো কিছুই আমার পড়তে আর ভালো লাগে না। ওনাকে আমি বলছি, উনি বলতেছে ঠিক আছে তোমাকে আমি কিনে এনে দেবো, আমি যখন আমারটা কিনতে যাবো তখন কিনে এনে দেবো, তুমি টাকাটা আমার কাছে দাও। তো ওনাকে দিছি, উনি আর কি আমার জন্য একটা প্যান কিনে এনেছে 300 টাকা দিয়ে, জিন্স প্যান্ট আর একটা লাল শার্ট কিনেছে, আমার লাল শার্ট খুব পছন্দ ছিল ওই সময়, লাল শার্ট আটা লম্বা আনতে গেছি, ওই আটা আটা খাটো আনছে, আমি কিছু মনে করি নাই। তারপরে মানে এমব্রয়ডারি শার্ট আমার পছন্দ বেশি ছিল তো ওটাই আনছে, ওরও আবার 50 টাকা লাগবে, নিজের থেকে আর 50 টাকা বেশি দিয়ে লাগবে, 100 টাকায় হয় নাই। আমি বলতেছি ভাই ঈদের পরে কাজ করে তোর 50 টাকা দিয়ে দেবো, এখন তো আমার কাছে টাকা নাই। তো প্যান্টটা শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, জীবনে প্রথম আমি আর কি ওই মানে একটা প্যান্ট আর একটা শার্ট মানে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি কিনছি।
আচ্ছা
ঠিক আছে, আর তখন আমি যেগুলো আমার আগের ছিল জামা কাপড় সেগুলো আমি সব ফেলে দিছি, যার কখনো এগুলো আমি চাই না, আর মানুষ যদি কখনো দেয় তা আমি এগুলো আর কখনো নিব না, কারণ নিজেরটা আমি নিজেই করব, মানুষেরটা নিয়ে আমি কেন করবো।
আচ্ছা
ঠিক আছে, তো তখন আমি ওটা নিছি। আর এক সময় আসছে মানে পেস্টের সঙ্গে কোলোজাপের সঙ্গে একটা সানগ্লাস দিত পুরো একটা 100 গ্রামের, তো ওটা আর কি সানগ্লাসটা থেকে গেছিল দোকানে, কোলোজাপ বিক্রি হয়ে গেছিল। তো মালিকের বলছি যে আমি এটা নিবো, এটা নিলে গেলাম 50 টাকা কম হবে মাস শেষে, আমি কই এটা নিলে এটা তো পড়ে রয়েছে এটা নিলে কি হয়েছে, তা ওটা আমি আর কি নিয়ে গেছি না করে, দিবি না আমি জোর করে নিয়ে যাবো ঠিক আছে। ওনার একটা ওনার বাবা আর কি আমাকে অনেক পছন্দ করত, অনেক মজা করতো, উনি যে সময় এসে সেই সময় আমি বুঝি দাদু আমি এটা নেই নাও, এটা তো তুমি নিব নিব কে, তো আর কেউ ব্যবহার করবে না ঠিক আছে। আমি ওটা নিয়ে ঈদে ঘোরাঘুরি করছি, ঈদের পরে আজ যাই নাই ওই জায়গায়, ও জায়গায় যাইতে আমার ভালো লাগে না, শুনে মনে করেন ও জায়গায় গেলে দেখছি আমি যে খাওয়ার জন্যই গেছিলাম ওই জায়গায়, হোটেলে খাবো প্লাস মুদিখানার দোকানে দু জায়গায় খাবো, কারণ আমার খাওয়ার অনেক ই ছিল, আমি জীবনে মানে মা বাবার কাছ থেকে কিছু খাইনি, মা বাবার আদর পাইনি, আদর করে কেউ কিছু খাওয়াইনি, এজন্য আর কি আমি মানে আর কি ওখানে কাজ করতে গেছিলাম যাতে আমি খাই আর একটু আমার মন শান্তি হয়, প্রতিদিন আমি অনেক কিছু খাইতাম ঠিক আছে, আমাকে কেউ কিছু নিষেধ করতো না যে তুমি এটা খাও কেন তুমি ওটা খাও কেন, কিন্তু আমি কাউকে যদি কিছু দিতাম যে হোটেলে যে অনেক মানুষ খাইতে হইতো তা আমারটা কেউ খাইতো না ঠিক আছে, মানে 2-1 বার দেওয়ার পরে আমি আর দিই নাই, ঠিক আছে না খাইলে আর কি করব, যদি কেউ না খাই তাহলে কি আর খাওয়ান যায়। তবে আমি একজনের কাছে একদিন জিজ্ঞেস করছিলাম যে দেখ তুই তো আজকে আমারটা খাইলি না, সে আমার বয়সের ছিল, তোমারটা খাইলি না, আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুই কি করতিস? ঠিক আছে, তুই, আমি তো মাথা ঠান্ডা করে ঘুরে বেড়াই, আর তোর মাথা তো গরম। আমার জীবনে যতগুলো জিনিস আমার সামনে দিয়ে আসা যাওয়া করেছে, এতগুলো জিনিস যদি আমি ধরে রাখতাম তাহলে এই পুরো এলাকার কথা আমার আমার কথাই চলতো সবাই। ঠিক আছে, ওটা আমি বুঝাইতেছি, দেখ সবাই যেভাবে চলে সেভাবে আমি চলি। ঠিক আছে, আমি তো এই চলা আসলে ঠিক না, মানুষকে অবহেলা করা এটা মানুষ আর অন্য একটা মানুষের ই হয় না, সাজে না। কারণ তুইও মানুষ আমিও মানুষ, তোরও ভিতরে রক্ত মানুষ সে গড়া, আমারও ভিতরে রক্ত মানুষ সে গড়া, তুই কেন আমাকে অবহেলা করিস? কোনো প্রয়োজন নেই। আজকে তুই যদি এখানে হোটেলে কাজ করতিস আর আমি যদি স্কুলে যেতাম তাহলে তোকে আমি অবহেলা করতাম না, তোকে আমি চেষ্টা করতাম যাতে তুই স্কুলে যেয়ে পড়াশোনা করতে পারিস। ঠিক আছে, এটা আমি ওকে বলতেছি। তো বলতেছে আমার সেরকম কোনো ক্ষমতা নাই, আমি তোকে স্কুলে নিয়ে যাইতে পারবো না, কারণ তোকে নিয়ে গেলে কে খাওয়াবে, তুই কোনে খাতি যাবি, কি করবি বলতেছে। আমি তুই ঠিক আছে তুই যা, আর কাউকে কখনো অবহেলা করিস না, কারণ এটা ভালো না। তাকে মানুষ পছন্দ করে, তাকে আল্লাহ পছন্দ করে। তো আমাদের এলাকায় সবাই আমাকে ভালো লাগত, কারণ আমি খুব ভদ্র ছিলাম, কারোর সঙ্গে কোনো জ্ঞানদান করতাম না। যদি কেউ আমাকে মাপতো আমি মায়ের খেয়ে আসতাম, যদি মানে কেউ কিছু বলতো সেটা আমি করেই দিয়ে আসতাম, না করতাম না কখনো। এতে করে সবাই আমাকে ভালো লাগে, কেউ কখনো বলে না যে তুই খারাপ। তারপরে আমি আসছে এভাবে চলতেছি, চলার পরে কারো কাছে আম পেরে যদি খাই কেউ কিছু বলে না, সবাই জানে ভালো। পরে আমি একজনে বলতেছি কি আমাকে ঢাকায় নিয়ে যাবি, মানে রোজার ঈদ, ঈদের পরে কুরবানি আড়াই মাস পুরো আমি বাড়ি গেছি, কোনো কাজ করিনি। ঠিক আছে, আমার ওই যে সৎ বাবা আছে উনি আমাকে খাওয়াইছে, উনি ভালো কাজ করিয়েছে ওই সময়তে, কি কি জানি বিক্রি করতো বাজারে, ভালো একটা লাভ হইতো, তখন আমাকে খাওয়াইতো। ঠিক আছে, তো পরে আমি একজনকে বললাম আমাকে ঢাকায় নিয়ে যাবি, ঢাকায় কই ঠিক আছে নিয়ে যাবো, ওই 100 টাকা আর কি ম্যানেজ করলাম, আর আমার মা আমাকে 10 টাকা দিল। ঠিক আছে, 110 টাকা নিয়ে আমি ওনার সঙ্গে চলে আসলাম, কাউকে কিছু না বলে, যে মানে আমি কোথায় যাচ্ছি কি করতেছি। ওনার সঙ্গে আসার পরে তখন আমার কাছে কিছু ছিল না, ফোনও ছিল না, আমি যে মালিকের কাছে কাজ করতাম সে মালিকের মোবাইল আসিল না, একটা আসিল তারা দিয়ে কথা বলতে, কোথায় কথা বলবো, আমাদের গ্রামে তো কোনো মোবাইলই নাই, তার কাছে ফোন দেবো, এই জন্য আর কাউকে বলা হয় নাই। তো তারপরে ঢাকাতে আসছি, পরে যে জায়গায় আসছি সে জায়গায় এত খারাপ, আমার ভালো লাগে না।
ঢাকায় প্রথম আসলাম,
প্রথম ঢাকায় আসলাম এই ধরুন 2008 সালে, এখন টাইমে আসছি। তো আসার পরে যে একটা টিনের ঘর, ওই ঘরের ভিতরেই দেখি একদিকে লোক থাকে মানে ফ্যামিলি থাকে, আর একদিকে লোক কাজ করে। ওই জায়গায় আছে গার্মেন্টস এর মেশিন আছে 3টা 4টা মেশিন, তো ওখানে কাজ করি। তো ওখানে আসার পরে আমার মনে হলো যে আমি এবার দোজখের ভিতরে আইছি, এতদিন যে আমি ভালো ছিলাম আর এখন কোথায় আসলাম, আগে জানলে তো আমি আসতামই না। মানে সারা দিন আমাকে মারে, আর যার কাছে আমি আসছি সে আমার পুরো কাহিনী জানে। সে আমাদের বাড়ির এলাকারই, মানে ওই দিকের লোকই, ও আমাকে চেনে, আমিও ওকে একটু একটু চিনি, পুরোটা না, আগে জানতাম না যে আমি ওর কাছে যাইতেছি। তখন ও আমাকে মারে, ওর যে আমার যে উস্তাদ গুলি আছে যে কাজ শিখায় যারা কাজ করে তারাও আমাকে মারে, মানে এত পরিমাণ মারে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, একদিন আমি বলতেছি আমি আর কাজ করবো না, আর ওই ভাষায় গালিগালাজ করে, যেটা শুনলে আমি আমার মাথায় ঠিক থাকে না আমি কি বলি সেটা আমি নিজেও জানি, কারণ এই সমাজের মানুষ বেশিরভাগই আমার ওই কথা বলে আর কি গালি করেছে, এজন্য আমার পছন্দ না। তো কথায় গালিগালাজ করে, আমি ভাত খাইলে খাই না খাইলে না খাই, মানে সকালে উঠা লাগে 7টা বাজে আর রাত্রে ঘুমানো লাগে 7টা বাজে, একটা না কাজ, কোনো রেস্ট নাই, কোনো বাইরে যাইতে না, যদি একটু বাইরে যাই তো বলে এত বারবার বাইরে কি। ঠিক আছে, ওনার বউ আছে, ওনার বউ এসে মারে। ঠিক আছে, আমি মনে মনে চিন্তা করলাম
আপনি কি কাজ করতেন,
ওইখানে আমি আসছে দর্জি কাজ করতাম,
দর্জিগিরি করতাম,
যে মানে ছোট ছোট বাচ্চাদের যে ড্রেস গুলি আছে না মেয়েদের, ওই ড্রেস গুলি আর কি বানাতো, ওগুলো আর কি আমি হেল্পারি করতাম।
আচ্ছা,
এক বছর হেল্পারি করলাম, মায়ের তো খাই খাইতাছি সিরিয়ালে, খাইতে খাইতে মানে আমার তো মানে জীবন খাই লেগে যাচ্ছে, আমি যেরকম আগে মোটা ছিলাম, পরে আমি ওখান থেকে আর কি আস্তে আস্তে নাইট জাগতে জাগতে রাইট চিকন হয়ে গেছি, আমার মুখ টুক শুকিয়ে গেছে, অনেক রোগ জমে গেছে শরীরে, মানে বিভিন্ন সমস্যা শরীরে চলে আসে। তো তারপরে ওখানে এক বছর থাকলাম, পুরো একটা না এক বছর থাকার পরে বাড়ি গেলাম, আমার মাত্র 4,000 টাকা দিয়ে।
সারা এক বছর কাজ করে?
এক বছর কাজ করে। তো এক বছর কাজ করে আমি যে মানে যাইতে যে একটা ভাড়া লাগে আমার বাড়ি পর্যন্ত, গ্রামের বাড়ি পর্যন্ত, এখানে যাই আমি যাবো আবার ফিরে আসা লাগবে। ঠিক আছে, আমি আবার এরকম সিস্টেম মানে এই জায়গায় কাজ করেছি এক বছর, অন্য আর কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারবো না। মানে অন্য যদি কোনো জায়গায় কাজ করি তাহলে ওখান থেকে আমাকে মারবে, মাইরে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, আর অন্য কেউ আমাকে কাজেও নিতে চাইব না, এরকম সিস্টেম আর কি ওরা ওরা নিজেদের ভিতরে করে নেছে, যে যদি কারোর হেল্পার কারোর ঘরে চলে যায় সে রাখবে না, আর আমার নিয়ে আসার একটা আছে, আমি নিয়ে আসতে পারবো, এরকম সিস্টেম ওরা নিজেরা করে নেছে। তো আমি তো আর যাইতে পারবো না, কিন্তু আমার খুবই ইচ্ছা যে আমি কোনো মিস্ত্রি কাজ করবো না, আমি দর্জি কাজ শিখবো। ঠিক আছে, পরে আমি ওই 1,000 টাকা আমার ভাড়া জাতিএসটি ভাড়া লাগলো, বাড়িতে গেলাম, 3,000 টাকা আমার মার কাছে দিলাম, আর 500 টাকা রাখি দিলাম কাছে, টাকা এখান থেকে আমার সবকিছু দিছিল, জামা কাপড় সব দিছিল। তো দেওয়ার পরে আমি মানে বাড়িতে 2 সপ্তাহ থাকি।
কত সালের গল্প বলছেন এটা, যখন আপনি 4,000 টাকা পেলেন?
এটা 2009 সালে।
2009 সালে? আচ্ছা, 2009 সালে সারা বছর কাজ করে 4,000 টাকা পেয়েছেন, 1,000 টাকা যাওয়া আসার ভাড়া, আর এর মধ্যে থেকে কত টাকা মাকে দিয়েছেন?
3,000 টাকা
দিয়ে দিয়েছেন মাকে?
হ্যাঁ, 3,000 টাকা, কারণ আমার টাকা পয়সার প্রতি খুবই চাহিদা কম ছিল।
আমরা একেবারে শেষ ভাগে ফিরবো প্রিয় শ্রোতা, এই ছেলেটি এখন কোথায় দাঁড়িয়ে আছে, কি করছে এবং ওর ভবিষ্যৎই বা কি, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব এই গল্পের শেষ ভাগে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। শান্ত স্নিগ্ধ একটি রাত এবং ঢাকা শহরে আপনারা জানেন যে সন্ধ্যার দিকে মাগরিবের আয়োজনের আগ মুহূর্তে একটা ছোটখাটো ঝড়ই হয়েছে বলা যেতে পারে, চমৎকার বৃষ্টি ছিল, এবং শুধু ঢাকা শহরে না উত্তরবঙ্গেও হয়েছে। তো সেই অর্থে বাংলাদেশের কোথাও কোথাও খুব স্নিগ্ধ একটা পরিবেশ বিরাজ করছে, কিন্তু আমাদের আজকে এই হ্যালো 8920 তে স্নিগ্ধ পরিবেশ কি আদৌ আছে, এটা একটা প্রশ্ন। কারণ গল্পের ভেতরে যারা ঢুকে গিয়েছেন তারা আসলে বুঝতে পারবেন যে সবুজ আসলে কতটা কষ্ট বুকে চেপে নিজের জীবনটাকে সে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শেষের দিকে আছি, কথা না বাড়িয়ে আমরা ওর কাছে আবারও ফিরছি। হ্যাঁ, যেখানটায় ছিলেন আপনি, তারপর?
তারপরে আমি আবার ঢাকায় আসলাম, এবার আমি নিজে নিজে আসলাম, যার সঙ্গে আগে আসছিলাম ওনার সঙ্গে আর আমি আসি না, আমার মতো করে আসছি। তো আসার পরে মানে আর কি 2.5 মাস কাজ করলাম, পরে ঈদ আসলো, ঈদে বাড়ি গেলাম, যাওয়ার পরে আমাকে 3,000 টাকা দিল, 3,000 টাকা নিয়ে বাড়ি গেলাম। এইভাবে আমি চলতেছে চলতে চলতে একসময় আমি পুরো কাজ শিখে গেলাম। শিখে যাওয়ার পরে আমি ওখানে আর কি কাজ করলাম এক বছর করে, ওখান থেকে চলে আসলাম। কাজ করার পরে এখন বাবা, যে বাবাটা ছিল সৎ বাবা, আমার কাছে 10,000 টাকা দিছিল, আর আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম, সেখানে আমি 30,000 টাকা রাখছিলাম।
আচ্ছা,
মোট 40,000 টাকা রাখছিলাম, ওনার 10,000 আর আমার 30,000। আমার ভবিষ্যতে অনেক স্বপ্ন ছিল, সেগুলো পূরণ করার জন্য আমি ব্যাংকে রাখতাম, কারো কাছে দিতাম না, জানি যার কাছে দিব সেই আমার টাকা খেয়ে যাবে, কারণ আমি 10,000 টাকা এমনি আমার একজন দেয় না। ঠিক আছে, নিয়ে এক দিছি আওলাদ করে আর ফেরত দেয় নাই, আর আমি কাউকে কিছু বলিও না দিলে না দে, কাজ করতেছি। একদিন শুনি যে আমার ওই সৎ বাবা নাকি বিষ খাইছে।
সদবাবা বিষ খেয়েছে?
হ্যাঁ, বিষ খেয়েছে। বিষ কি জন্য খাইছে, আমার ওই জায়গায় যে পরে একটা ছেলে হয়েছিল ছোট, আমার যে ছোট ভাই, উনি ওর সঙ্গে জ্ঞানজাম করে বিষ খাইছে, উনি ওনাকে এমন মারা মারিয়েছে মানে ওনার আর ভালো লাগে না, টিকতে আর কি বিষ খাইছে, অনেক রাগ হয়েছে, বিষ খাইছে। আমাদের বাড়িতে এমন কোন সিস্টেম নাই যে চাইলেই যে 500-1,000 টাকা বের করতে পারবে। ঠিক আছে, ওই আমি কিছু দিই আর ওরা এইভাবে চলে। তো তারপরে আমি আসছে শুনলাম শুক্রবার দিন, শোনার পরে বাড়িতে গেলাম, আমার কাছে 700 টাকা ছিল ওই সময়, তো 700 টাকা আমি বাড়িতে পাঠাই দিলাম, দিয়ে পরে বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম অবস্থা খুবই খারাপ, যে জায়গায় মানে আমাদের থানা ওই জায়গায় একটা হাসপাতাল আছে সরকারি, ওখানে ভর্তি করেছিল ওরা, তো ওখানে আর কি ভালো আসছিল, একবার ওয়াশ করেছে তা হয়নি। তো তারপরে আমি ওখান থেকে বলছি কি যে তোমরা আর কি এখানে নিয়ে আসো, যশোর আনো, যশোর সদর হাসপাতালে নিয়ে আসো, ওখানে আর কি হতে পারে। ওখানে আনলো, আনার সঙ্গে সঙ্গে ওই জায়গায় 8,000 টাকার ওষুধ দিল। আমার বাপের, সৎ বাপের যে জমি জায়গা আসিল উনি আগে বেসে গ্রাম বোর্ডে সেই কাজ কাম না করে শেষ করে ফেলেছে টাকা। তো তারপরে উনি মারা গেছে, কেউ জানে না, মানে ডাক্তারও জানে না, আমার মাও জানে না, আমার বোনও জানে না। আমার বোন ওই সময় ওই জায়গায় আসিল, উনি মারা গেছে, উনি 2-3 দিন থাকার পরেই মারা গেছে। তো আমি কি করব, আমি তো জানি এটা পোস্টমর্টম করব, এই করব, পুলিশে আটকাইব, তখন তো কিছুই থাকবে না। মানে আমার কাছে যে 13-14,000 টাকা আছে এটাও থাকবে না, আর মানে যে জমি জায়গা আছে ওটাও থাকবে না। তো আমি মানে চুরি করে নিয়ে চলে আসি ওখান থেকে, মানে কাউকে কিছু বলি নাই, একটা ঠেলা গাড়ি আনছি, আনি মানে ওয়ার্ড বয় আসিল ওদেরকে 500 টাকা দিয়ে ওনাকে আমি কইছি যে আমার অ্যাম্বুলেন্সে উঠাই দিবেন, কেউ যেন বুঝতে না পারে, সিলাইন খুলবেন না যাতে মানুষ বুঝে ফেলবে সিলাইন খুললে। তো উনি আর কি অ্যাম্বুলেন্সে উঠাই দিছে, কাফন দাফন করে মাটি দেওয়া হয়ে গেছে। তখন আমি বাড়ি চলে আসছি, আসার পরে আমি মাকে বলছি জীবনে যা করলে সবই ভুল, কোনোটাই একটা সত্য কিছু করতে পারলে না, তোমার জীবনটাই মানে সব ভুলে ভুলে কাটলো, কি করলে জীবনে, আমার জন্য কি আছে, তোমার জন্য কি আছে, তুমি আজকে কি করবে, কালকে তো তোমার দেখার মতো কেউ ছিল, আজকে তোমার কি আছে। আজ মনে করো আমি কোনো দিকে চলে গেছি, কোনো জায়গায় হারিয়ে গেছি, তখন তুমি কি করবে, তোমার জীবন কিভাবে থাকবে। তোমার মা কিছু বলতেছে না, পরে না বলাতে আমি আর কিছু বলি নাই, এভাবে বলতেছে, চলার পরে আমি আর কি টাকা পয়সা বাড়িতে কিছু দিই, এভাবেই চলে। আর ওনার আর কি পরে 3টা ছেলে হয়েছে, ঠিক আছে, 3টাই ছোট ছোট, একটা বড় হয়েছিল ওর কারণে, ওর নিজের বাবা মারা গেছে শুধু ওর কারণে।
আচ্ছা,
তারপরে আমি টাকা পয়সা বাড়িতে দিই, নিয়ে আসছে, কাজকাম করতেছি এখন, ঠিক আছে।
আপনি কোথায় কাজ করেন এখন?
এখন আসি নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে কোন একটা জায়গায় কাজ করেন?
হ্যাঁ,
কিসের কাজ করেন?
এখন রেডিমেড গার্মেন্টসে কাজ করি।
রেডিমেড গার্মেন্টসে কাজ করেন? আপনি যেখানে কাজ করেন আপনার চারপাশের লোকজন জানে আপনার পরিচয়টা বা এরকম?
জানে না, তবে আমাদের এখানে আপনাদের অনুষ্ঠান শোনা হয় প্রতিদিন, শোনা হয়, ঠিক আছে। আমাদের যে বস আছে উনি আর কি আপনাকে খুব পছন্দ করে, ঠিক আছে, তো উনি শোনে, এই জন্য আমি পরিচয়টা দিতে চাই না। আমাদের পাশের অনেক ঘরে আর কি এগুলো শোনা হয়, বক্স আছে ওখানে আর কি সাইরে শোনা হয়, ঠিক আছে। আর পরিচয় দিলে হয়তো দেখা যাচ্ছে উনি এক সময় জানিয়ে যাবে, বুঝতে পারবে, এই জন্য আমি পরিচয় দিই নাই, কারণ পরিচয় দিলে তো আমার ওখান থেকে চলে যেতে হবে। হয়তো মানুষের মন ঘুরতে বেশি সময় লাগে না, উনি হয়তো দেখা যাচ্ছে মন ঘুরায় আমার একটা খারাপ কথা বলতে পারবে, এই জন্য আমি পরিচয় দিই নাই।
ওকে, 21 বছরের জীবনে তো আমাদের ব্যক্তি জীবনে অনেকেরই সাধারণত যেটা কিশোর বয়সে একটা মেয়েকে ভালো লাগে, একটা মেয়েকে নিয়ে সংসার করার স্বপ্ন হয়, ভবিষ্যতে চিন্তা হয়, কোনো চিন্তা ভাবনা হয় আপনার?
হ্যাঁ আছে, তো একটা মেয়েকে পছন্দ করতাম, মানে ওনাকে আমি বলছিলাম, উনি আমার সঙ্গে মানে কথা বলে আছে যে তুমি কে, তোমার বাসা কোন দিকে, আমি বলছি আমার বাসা ওই জায়গায়, এই আমার নাম। পরে বলা পরে কয়ে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি কই আমাকে, আমারও তোমার পছন্দ, তুমিও খুব সুন্দর, আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে। পরে আমার ফোন নাম্বারটা ওনাকে দিছিলাম, দিয়ে 1 মাস মতন ওনার সঙ্গে আর কি কথা বলছিলাম ফোনে। কথা বলাতে ওনার নানারা সব জানিয়ে গেছিল, ওনার বাবা জানছিল, মা জানছিল, জানার পরে ওনারা আমার কথা শুনে অনেক পছন্দ করত। তারপরে ওনারা আসে আমাদের বাড়িতে, আসে যখন জানে মানে আগে সাইটে শোনে, আমি ওনাদেরকে নিষেধ করিলাম যে আপনি আসেন না, আমি তো বাড়িতে নাই, আসলে হয়তো সমস্যা হবে। তারপরে উনি আসছিল, আসার পরে একজনের বাড়িতে যেয়ে জিজ্ঞেস করছিল ছেলেটা কেমন, ওনার কি, তা উনার আর কি সব বলছিল যে ওই ছেলেটা এইভাবে এই, উনি তো অবৈধ সন্তান, ওনার বাবা নাই, মা আছে, আর মা পরে বিয়ে করেছে, অন্য জায়গায় থাকে, ঠিক আছে। তখন আমি আমি পরে যখন জানলাম ওই মেয়েটা বললে তুমি কি অবৈধ সন্তান, আমি কে বলেছে না, আমি ওনার সঙ্গে পুরো মিথ্যা কথা বলেছি যে না আমি এরকম কিছুই না, আমি তোমরা যা জানছো সেটা মিথ্যে, ঠিক আছে? পরে ও মেয়েটা আর কি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তারপরে আমি মনে মনে ভাবি আমার জীবনে আর কখনোই বিয়ে হবে না, আমি মনে হয় তো আর কখনো বিয়ে করব না, কারণ কিভাবে বিয়ে করব? আমাকে জেনে শুনে কোনো মেয়ের বাবা আমাকে তার মেয়ে তার আমার হাতে তুলে দেবে না, মনে মনে এটা আমি আর কি ভাবি।
লেখাপড়াও নাই,
লেখাপড়াও নাই,
কাজ নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই, ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন?
ভবিষ্যতে স্বপ্নতে কি, আমি কাজকাম এখন যেভাবে করতেছি এভাবে যদি আমি কাজকাম করি তাহলে 2-5 বছরের ভিতরে আমার কাছে 2-1 লাখ টাকা মতন আসবে। তখন আমার একটা দোকান করার স্বপ্ন আছে, যে বাড়িতে যাই আমি একটা দোকান করবো, যে কোনো একটা দোকান, এরকম একটা স্বপ্ন আছে। আর এর আগে আমার একটা স্বপ্ন ছিল, সেটা আমার কখনো পূরণ হবে না। স্বপ্ন ছিল যে আমি ঢাকাতে আর কি একটা গার্মেন্টস করবো ছোটখাটো, যাতে চালাতে পারি সেরকম। কিন্তু সেটা করতে গেলে অনেক টাকা লাগবে, কম হলে 15 লাখ টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? নিজের কাছে 10,000 টাকাও নাই, 15 লাখ টাকা তো আর সম্ভব না।
কিছু বলার আছে আমাদের লিসনার যারা শুনছে এখন এই মুহূর্তে? লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বাবা মা
যারা এই গল্প শুনছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, যারা মেয়ে ছেলে মেয়ে সবাই শুনছে, বড় ছোট সবাই শুনছে, কারণ আমি নিজেই দেখেছি অনেকে শুনে, তাদের উদ্দেশ্য একটা কথা আছে, সারা পৃথিবীর মানুষ যদি একটু সচেতন থাকতো তাহলে আজ আমার মতো জীবনের কাহিনী হতো না। কেন আমি মানুষের কাছে এরকম অবহেলা পাবো? কারণ আমার তো কোনো দোষ নেই, দোষ তো করবে একজন, আর দোষটা হয় আমার, এটা তো আমি মেনে নিতে পারি না।
এই হচ্ছে আমাদের আজকের এই ছেলেটির জীবনের গল্প, একটা অনিশ্চিত পথযাত্রা, এবং এই অনিশ্চিত পথযাত্রা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এই ছেলেটি চাইলেই খারাপ হতে পারত, যার পিতৃ পরিচয় নেই সেই অর্থে আমরা যদি বলি, কিংবা যার লেখাপড়া নেই, যার তেমন কোনো সামাজিক কমিটমেন্ট নেই, সমাজের কাছে তেমন কোনো দায়বদ্ধতা নেই, যে সমাজ তাকে প্রতিনিয়ত নেগেটিভ ভাবে নিচ্ছে, সেই সমাজকে তার ভালো কিছু দিতে হবে এরকম কোনো কমিটমেন্ট থাকারও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই ছেলেটির স্বপ্ন আছে, খুব সুন্দর একটা স্বপ্ন, 1 লক্ষ টাকা এবং একটা নিশ্চিত অর্থ ইনকামের ব্যবস্থা। তারপরে এই অর্থ ইনকাম করার পরে তার জীবনে আদৌ সংসার করা হবে কি হবে না, সেটা নিয়ে একটা মারাত্মক রকমের সন্দেহ আছে, কিন্তু এখনো সে সুন্দর স্বপ্ন দেখছে। আমরা শুধু এই গল্পটা এই জন্যই প্রচার করেছি, আমাদের আজকের এই সবুজকে নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনার চারপাশে এরকম অসংখ্য সবুজ আছে, হ্যাঁ, যাদেরকে আপনি যদি সাহায্য করতে নাও পারেন কখনো বাঁকা চোখে দেখবেন না। একটা মানুষকে সুন্দরভাবে সাহায্য করা, একটা মানুষকে সুন্দর স্বপ্ন দেখানো, এবং একটা মানুষকে ভালো কিছু করতে সহায়তা করা, কিংবা একটা মানুষকে এস্টাবলিশ করে দেয়া, এটা কিন্তু একটা কমিউনিটিকে এস্টাবলিশ করে দেয়া। কারণ ওই মানুষটা একই সাথে আরো 10 জন মানুষকে ভাবে এস্টাবলিশ করতে পারে। ঠিক উল্টোভাবে যদি আপনি চিন্তা করেন, ওই মানুষটা যদি বোঝা হতো আপনার সমাজে, আপনি যদি ওই মানুষটাকে পেছনে ফেলেন, গালমন্দ করেন, বাঁকা চোখে দেখেন, ওই মানুষটা কিন্তু বোঝা হয়ে যাবে আপনার কমিউনিটির জন্য। এবং সে কিন্তু প্রতিনিয়ত, তার ভিতরেও মানবিক সত্তা আছে, সে কিন্তু ভালো মন্দ বোঝে, সে এমন কিছু করার চেষ্টা করবে যাতে করে আপনার ব্যক্তি জীবন ব্যাহত হবে। আমরা আজকের এই সবুজকে এনে শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চেয়েছি, এই সবুজরা সকল পরিচয়ের ঊর্ধ্বে মানুষ, এবং এদেরকে প্রাপ্য সম্মান দিয়ে আমরা যেন আমাদের পিতৃ পরিচয়টা ঠিক রাখি। ভালো থাকবেন, শুভরাত্রি।